ভালোবাসার বাংলাদেশ। হ্যালো বন্ধু, কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো, আর আমি ওই দিনটিতে অনেক ভালো থাকি। সবাই জানেন, বরাবরের মতো আর বলতে চাই না, কারণ এই দিনটা আসলে খুব স্পেশাল, এবং মানে বলতে চাই না বলেও আবার বলতে হচ্ছে, কারণ এই দিনটা শুধুমাত্রই বন্ধু আপনাদের সাথে আমি কথা বলতে পারি, গুরু হিতেশ্রমের ভয়েস শুনতে পারি, আপনাদের ছোট ছোট বার্তা, ছোট ছোট কথা এবং অতিথি বন্ধুর গল্প শুনতে পারি, সব কিছু মিলে অপূর্ব একটা সময়। সেই জন্যই এত ভালো লাগা, এত ভালোবাসা। আর বন্ধু, নিশ্চয়ই এই ভালোবাসার কমতি একটুও হতে দেবেন না, আর সেই জন্যই অবশ্যই আপনি আমাদের সাথে থাকবেন আর শুনবেন আমাদেরকে বেশি বেশি করে। আর শুনছেন বন্ধু ঢাকা এফএম 90.4, দ্য লার্জেস্ট এফএম রেডিও নেটওয়ার্ক ইন বাংলাদেশ। আর মেঘলা যে মুহূর্তে আপনার সাথে, আর যে মানুষটির জন্য এত আকাঙ্ক্ষা এত অপেক্ষা, সেই মানুষটি গুরু হিতেশ্রম যথাসময়ে জয়েন করবেন আমাদের সাথে, আপনার সাথে এই স্টুডিওতে। আর অতিথি বন্ধু তো আছেনই অলরেডি, কিন্তু অতিথি বন্ধুর ফটোগ্রাফ আমরা ফেসবুকে আপলোড করে দিয়েছি, সো যারা আছেন ফেসবুকে কানেক্টেড তারা কিন্তু দেখছেন এবং আশা করছি লাইক করছেন, কমেন্ট করছেন। তো আপনার জন্য আরেকবার জানিয়ে দিচ্ছি বন্ধু লিঙ্কটি, কারণ অনেকেই জানেন লিঙ্কটি, কিন্তু যারা আমাদের সাথে এই মাত্র জয়েন করলেন তাদের জন্য স্পেশালি জানিয়ে দিচ্ছি, সেটি হচ্ছে www.facebook.com/90.4dhakafm। এটি হচ্ছে ঢাকা এফএম এর অফিসিয়াল ফ্যান পেজ। আর বন্ধু, যেখানটিতে দেখবেন আপনি লাইকিং এর পরিমাণ হচ্ছে 94,000+, সেটি হচ্ছে ঢাকা এফএম এর রিয়েল অফিসিয়াল ফ্যান পেজ। আর এখানটিতে আমরা আজকে আমাদের ভালোবাসার বাংলাদেশের পোস্ট আপলোড করেছি, তো বন্ধু আশা করছি যে এখানটিতে আপনি লাইক করবেন এবং কমেন্ট করবেন, এবং চাইলে আপনি এই পোস্টটি শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের কাছে। আর আছে তো আমাদের কমন SMS পোর্ট, সেখান থেকে আপনি SMS করতে পারেন। তো জানিয়ে দিচ্ছি নিয়মটি, মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এজ, তারপরে স্পেস দিয়ে আপনার সমস্ত কথা লিখুন এবং পাঠিয়ে দিন আমাদের কাছে 16260 এই নাম্বারে, যত খুশি ততবার। আর যে সমস্ত বন্ধুরা আসতেছেন আমাদের এই অনুষ্ঠানে শেয়ার করতে চান তাদের জীবনের গল্প, ভালোবাসার গল্প, যে কোনো সুখ স্মৃতি, দুঃখ স্মৃতি, যে কোনো কিছুই হতে পারে, তো চলে আসুন আমাদের এখানটিতে, শেয়ার করুন বন্ধুদেরকে, শুনতে দিন আমাদেরকে। তো বন্ধু, সেজন্য আপনাকে করতে হবে SMS, SMS এর নিয়মটি বলছি, মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এজ, তারপর স্পেস দিয়ে আপনার ফোন নাম্বারটি উল্লেখ করবেন, এবং অবশ্যই কিন্তু ভিবি লিখবেন, আর ভিবি হচ্ছে ভালোবাসার বাংলাদেশের সংক্ষিপ্ত রূপ ভিবি। ওকে, সো পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে। আমি আর একবার বলছি, মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন ভিবি, ভালোবাসার বাংলাদেশের সংক্ষিপ্ত রূপ ভিবি, দেন স্পেস দিয়ে আপনার নাম, বয়স, আপনার এলাকা এবং ফোন নাম্বারটি উল্লেখ করবেন এবং পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটি, যত খুশি ততবার। তো অলরেডি অনেক বন্ধুই কিন্তু আমাদের সাথে কানেক্ট করেছেন, SMS পড়বো, কমেন্টস পড়বো, সবকিছু পড়বো, তবে তার আগে নিচে ছোট্ট একটি বিরতি, বিরতির পর যখন ফিরে আসছি তখন অনেক কিছু থাকছে, তো কোথাও যাওয়া চলবে না বন্ধু, সাথেই থাকুন।
শোনো না, বোনাস পেলে কিন্তু একটা ফ্রিজ
হবে,
তারপর ওয়াশিং মেশিন,
তার আগে একটা স্মার্ট টিভি,
প্রমোশন পেয়ে কিন্তু AC-টা,
হ্যাঁ হ্যাঁ একদিন সব হবে,
কোনো একদিন নয় একদিনেই সব হবে। এখন স্যামসাং হাউসফুল অফারে যে কোনো স্যামসাং স্মার্টফোন বা ট্যাব কিনে প্রতি সপ্তাহে জিতে নিন স্যামসাং টিভি, ফ্রিজ, AC, ওয়াশিং মেশিন, হোম থিয়েটার সহ হোম অ্যাপ্লায়েন্সেস। এছাড়াও 10,000 টাকা পর্যন্ত নিশ্চিত ক্যাশব্যাক এবং রবি দিচ্ছে 6,500 টাকা সমমূল্যের বোনাস। বিস্তারিত পত্রিকায়।
Welcome Bangladesh, here's a mobile quiz contest.
Dear listeners, কুইজে অংশগ্রহণ করে একটি সহজ প্রশ্নের উত্তর দিয়ে প্রতি উইকেট জিতে নিতে পারেন একটি জেলসা Q20 স্মার্ট মোবাইল ফোন। ওয়েকআপ বাংলাদেশ জেলসা মোবাইল কুইজ কন্টেস্টে এবারে প্রশ্ন, 2016 সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন কে? অপশন এ বব মার্লি, অপশন বি বব ডিলান। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন WZ, স্পেস আপনার নাম, স্পেস লোকেশন, স্পেস অ্যান্সার এ অথবা বি লিখে পাঠিয়ে দিন 16260 এই নম্বরে। SMS পাঠানোর শেষ সময় আগামী শনিবার রাত 11:55 পর্যন্ত। লটারির মাধ্যমে বিজয় নির্বাচন করা হবে, তাই যত বেশি SMS করবেন জিতে যাওয়ার সম্ভাবনা তত বেশি। বিজয়ীর হাতে তুলে দেওয়া হবে
Zelsa Q20 Smart Mobile Phone, 4-inch WVGA display, 1.3 GHz quad-core processor, 2-megapixel camera, 512 RAM plus 4 GB ROM. Zelsa Mobile, sharing minds.
এই ঠিক করেছো, আমাকে অ্যানিভার্সারিতে কিভাবে সারপ্রাইজ দেবে?
একটা আইফোন নেই
সত্যি? আর
এলইডি টিভি?
ওয়াও!
আর আমার জন্য
ডিএসএলআর ক্যামেরা?
ব্যাস,
স্মার্টফোনও দেবো।
তুমি না আসলে সুইট। আচ্ছা গিফট গুলো অর্ডার করি। এই মামা, পাঁচটা রুচি চানাচুর দিন তো, ঝাল তিনটা আর বারবিকিউ দুইটা।
ঠিক তাই, রুচি চানাচুর স্মার্ট সারপ্রাইজ লেখা যে কোনো প্যাকের ভেতরে কোড SMS করেই পেতে পারো প্রতিদিন মোবাইল রিচার্জ সহ স্মার্ট সব সারপ্রাইজ। রুচি চানাচুর একটি স্কোয়ার পণ্য। বাংলাদেশের প্রতিটা সেকেন্ডে ঘুরছে তোর বার ডিজিটাল বাংলাদেশ গড়ে জানিটা, আর কাছ থেকে দেখতে চলে আসুন ডিজিটাল ওয়ার্ল্ড 2015 19 থেকে 21 অক্টোবর ইন্টারন্যাশনাল কনভেনশন থেকে বসুন ধরে।
আজকে গেস্টের জন্য রান্নাটা কিন্তু আমি একাই করবো।
পাগল তুমি, এতগুলো গেস্টের রান্না কি ভেবেছো? দুদিন ডাল ডিম রান্নার এক্সপিরিয়েন্স নিয়ে রোস্ট কাবাব বিরিয়ানি সব রেধে বলতে পারবে?
আরে চিন্তাই করো না, রাধুনি রেডিমিক্স আছে না,
খাঁটি মানের সব মশলা পরিমাণ মতো থাকায় রাধুনি রেডিমিক্স দিয়ে ছটপট সুস্বাদু রান্না এখন সহজেই সম্ভব।
ভাবি দারুণ রান্না কে রেখেছে জানো? কে? মাই ডিয়ারেস্ট হাজবেন্ড। তাই? ওয়াও!
রাধুনি রেডিমিক্স থাকলে এখন সবাই এক্সপার্ট। রাধুনি রেডিমিক্স সহজেই সুস্বাদ, একটি স্কোয়ার পণ্য।
এবারে প্রশ্ন, 2016 সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন কে? অপশন এ বব মার্লি, অপশন বি বব ডিলন। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন WZ, স্পেস আপনার নাম, স্পেস লোকেশন, স্পেস অ্যান্সার এ অথবা বি লিখে পাঠিয়ে দিন 16260 এই নম্বরে। SMS পাঠানোর শেষ সময় আগামী শনিবার রাত 11:55 পর্যন্ত। লটারির মাধ্যমে বিজয়ী নির্বাচন করা হবে, তাই যত বেশি SMS করবেন জিতে যাওয়ার সম্ভাবনা তত বেশি। বিজয়ীর হাতে তুলে দেওয়া হবে
Zaza Q20 Smart Mobile Phone, 4-inch WVGA display, 1.3 GHz quad-core processor, 2-megapixel camera, 512 RAM plus 4GB ROM. Zaza Mobile, sharing mind.
শোনো না, বোনাস পেলেই কিন্তু একটা ফ্রিজ
হবে,
তারপর ওয়াশিং মেশিন,
তার আগে একটা স্মার্ট টিভি,
প্রমোশন পেয়ে কিন্তু এসিটা।
হ্যাঁ হ্যাঁ, একদিন সব হবে।
কোনো একদিন নয়, একদিনেই সব হবে। এখন স্যামসাং হাউসফুল অফারে যে কোনো স্যামসাং স্মার্টফোন বা ট্যাব কিনে প্রতি সপ্তাহে জিতে নিন স্যামসাং টিভি, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন, হোম থিয়েটার সহ হোম অ্যাপ্লায়েন্সেস। এছাড়াও 10,000 টাকা পর্যন্ত নিশ্চিত ক্যাশব্যাক এবং রবি দিচ্ছে 6,500 টাকা সমমূল্যের বোনাস। বিস্তারিত পত্রিকায়।
কারো প্রয়োজন শুধুই সকালে, কারো প্রয়োজন শুধু বিকেলের আতিথ্য পায়। প্রয়োজন যেমনই হোক, সবার লাইফটা ভরপুর রাখতে প্রয়োজন অনুযায়ী আয়োজনে এখন ইস্পাহানি মির্জাপুর পাচ্ছেন 10, 50 ও 100 গ্রামের সাশ্রয়ী ব্যাগে। জামানি লাইফটা ভরপুর, জামানি ইস্পাহানি মির্জাপুর।
ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল নায়িকা হব, সবাই আমাকে দেখবে সেজে নেবে। আমার শহরটা ছোট ছিল কিন্তু স্বপ্নটা না। সেই স্বপ্নের পথে হাঁটতে গিয়ে হোঁচট খেয়েছি কতবার, কতবার শুনেছি
মেয়ে মানুষ এত রাতে বাইরে কি, রাত 11টার পরে দরজা বন্ধ।
কতজন বলেছে
ছবি ভালো কিন্তু উপরে উঠতে গেলে ছাড় দিতে হবে,
কিন্তু ছাড় আমি দিইনি এক চুলো।
ঠিক তোমার মতো এক চুলো ছাড় দেয় না জুঁই। ফ্রেশ কোকোনাট মিল্ক থেকে তৈরি এক্সট্রা ভার্জিন নারিকেল তেল জুঁই, চুলের সঙ্গে আর এক চুলো ছাড় নয়।
ভালোবাসার বাংলাদেশ,
বন্ধু সবাইকে আরেকবার ওয়েলকাম করে নিচ্ছি ভালোবাসার বাংলাদেশে। আপনি শুনছেন দ্য লার্জেস্ট FM রেডিও নেটওয়ার্ক ইন বাংলাদেশ, ঢাকা FM 90.4। মেঘলা আছি আপনার সাথে এই মুহূর্তে এবং আছেন বন্ধু আপনারা আমার সাথে, আমাদের সাথে। অনেক বন্ধুই কানেক্টেড আছেন এবং লিখছেন অনবরত যে কখন গুরু এহতেশাম আসবেন এবং কখন তার সেই কণ্ঠ শুনবেন। ওকে বন্ধু, বেশিক্ষণ ওয়েট করাবো না আপনাদেরকে, তবে আমার যে রেগুলার অ্যাক্টিভিটিস আমি যে সমস্ত নিয়মকানুন জানিয়ে দিই সেটা আমাকে আরেক একবার জানাতে দিন। ওকে, তো বন্ধু যেটা করবেন সেটা হচ্ছে এসএমএস এর নিয়মটি আমি বলছি, মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার এইচডি লিখবেন, তারপর পাঠিয়ে দিবেন 16260 এই নাম্বারটিতে, আপনার সমস্ত কথাই লিখবেন। আর বন্ধু যদি আসতে চান আমাদের এই অনুষ্ঠানে, শেয়ার করতে চান আপনার ভালোবাসার গল্প অথবা আপনার জীবনের গল্প, আপনার সুখ স্মৃতি দুঃখ স্মৃতি যা কিছু হতে পারে জানাতে পারেন এখানটিতে এসে। আর সেজন্য যেটা করতে হবে সেটা হচ্ছে এসএমএস, এসএমএস এর নিয়মটি হচ্ছে মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন ভালোবাসার বাংলাদেশের সংক্ষিপ্ত রূপ ভিবি, দেন স্পেস দিয়ে আপনার নাম আপনার বয়স এবং এলাকা এবং ফোন নাম্বারটি বিশেষভাবে উল্লেখ করবেন, তারপর পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে যত খুশি ততবার। আর ফেসবুকে আমাদের যে অফিসিয়াল ফ্যান পেজটি আছে তার লিঙ্কটি বলছি www.facebook.com/90.4dhakafm। এবং অলরেডি এখানটিতে আমরা যে পোস্ট আপলোড করেছি সেখানটিতে অনেক বন্ধু লাইক করছেন, কমেন্ট করছেন এবং শেয়ারও করছেন। সো বন্ধু আপনার কাছ থেকেও এটা এক্সপেক্ট করছি যে লাইক করবেন, কমেন্ট করবেন এবং চাইলে শেয়ার করতে পারেন বন্ধু পোস্টটি সবার কাছে। সো কিছু নাম আমি পড়ে নিচ্ছি এই মুহূর্তে, যেমন আছেন স্পর্শ আমাদের সাথে এবং আছেন শ্রেষ্ঠ হিমেলও যুক্ত হয়েছেন, আছেন অনির্বাণ, শিখাও আছেন আমাদের সাথে, ওয়াও, অ্যান্ড আছেন মুন ইসলাম বিনয়, উনি আমাদেরকে রংপুর থেকে শুনছেন এবং এই মুহূর্তে যুক্ত হয়েছেন, শূন্য কে জীবন যুক্ত হয়েছেন, আছেন ইমরান আহমেদ আছেন আমাদের সাথে, রুবেল নীরব আছেন আমাদের সাথে, আছেন এই মুহূর্তে মাসুম খান, আবু তাহের যুক্ত হয়েছেন, আছেন আরাফাত শিকারি, ওকে আছে আরাফাত যুক্ত হয়েছেন এবং আছেন এই মুহূর্তে আমাদের সাথে শাহাদাত, মাহমুদুল হাসান মিঠু যুক্ত হয়েছেন এবং আছেন আফলাতুন, ওয়াও লিখেছেন গুরুকে অনেক অনেক ভালোবাসা এবং সালাম, আকবর হুসেন আমাদের সাথে আছেন, আছেন ইমরান তালুকদার, হিমেল খান তো আছেনই, অনবরত আমাদেরকে কমেন্ট করছেন ফেসবুকে, অ্যান্ড আছেন এই মুহূর্তে আমাদের সাথে মৌমিতা, আরিফ বিল্লা যুক্ত হয়েছেন, আছেন বিলাস এবং আছেন সুদীপ্ত, ইলিয়াস মোক্তার আছেন, জহির খানও যুক্ত হয়েছেন, আছেন নীরেন রয়, মোহাম্মদ ফাহিম আছেন এবং আছেন আমাদের সাথে ওকে হিমু, ওকে এবার দেখিনি এস এম এস এ কারা আছে, আর আছেন এই মুহূর্তে আমাদের সাথে মনিরুজ্জামান, উনি যুক্ত হয়েছেন কুড়িগ্রাম থেকে, রাসেল আছেন সিলেট থেকে, আছেন আমাদের সাথে আমান টঙ্গী থেকে, শাকিল যুক্ত হয়েছেন কিশোরগঞ্জ থেকে, কানিজ আছেন রংপুর থেকে, নির্জন যুক্ত হয়েছেন আমাদের সাথে ওকে ঢাকা থেকে, আকাশও আছেন রংপুর থেকে এবং আছেন খায়রুল ইসলাম, উনি সিলেট থেকে যুক্ত হয়েছেন। তো বন্ধু আর অপেক্ষা করাতে চাই না আপনাদের, অপেক্ষার বাঁধ ভেঙে যাচ্ছে। It's time to welcome Guru Edsham.
Chalai shobun thumati tan tarun nem chware bhasbe tumi bhalo lagar sur bajbe tomar mone ar badhun harabo ami muktir gane etai to tomar desh etai to amar desh amader bhalobashar bangladesh Brihospoti shukrobar ei sandikkhone jara jekhan theke ভালোবাসা বাংলাদেশের স্টুডিওর সাথে কানেক্টেড আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভালোবাসার ফেরিওয়ালার এই আহ্বানে সাড়া দিয়ে আমাদের এই অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত হয়েছেন, প্রত্যেকের জন্য অন্তরে অন্তঃস্থল থেকে দোয়া করছি, প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে। ভালো লাগার প্রশ্নে সত্যি আমি কোনো সমঝোতা করতে চাই না, প্রথম কাউকে ভালোবাসা অথবা প্রথম প্রেমের ভালো লাগার আস্বাদন করতে পারা, ওই যে স্মৃতির মনস্ফোটে প্রায় বহু বছর আগে কোন একটি মেয়েকে আধাআধু দেখতেছি বেনিয়ে ঝুলিয়ে দুই পাশে দাঁড়িয়ে আছে, বাড়ির উচ্চতা কতখানি হবে চারতলা বা পাঁচতলা আধো আধো দেখা যাচ্ছে, দূর থেকে তবু ওই ভালো লাগা কিভাবে আমাকে আন্দোলিত করেছে, কিভাবে আমাকে আলোড়িত করেছে, কিভাবে ভালোবাসা আমার অন্তর অন্তঃস্থল ছুঁয়ে গেছে। হিন্দি গানের কলি নকল করে তাকে ইমপ্রেস করার চেষ্টা, দূর থেকে আওয়াজ দেয়া ও এ ও এ, কি যেন গানটার একটা অংশ ছিল এটা, ও এ ও ওয়া, এক অদ্ভুত ছেলে মানুষই, কিন্তু এই ছেলে মানুষকে আমি আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখতে চাই, এটা যে আমার জীবনের অকৃত্রিম, আমার জীবনের অনন্য সাধারণ, আমার জীবনের মহামূল্যবান মূল্যবান স্মৃতি। এরকম এক একটা ভালো লাগা তৈরি করার জন্য কয়েক হাজার বছর যে জন্ম নিতে হয়, বহু রাত বিরাতে তার বাড়ির আশপাশ দিয়ে ঘুর ঘুর করা, অনেকদিন পর হয়তো এলাকাতে ফিরে আসা, ফিরে আসার আগ দিয়ে তার বাড়ির পাশ দিয়ে যাওয়া, যদি ফরচুনেটলি আর আনফরচুনেটলি তার দেখা একটু পাওয়া যায়, যদিও পাওয়ার সম্ভাবনা একেবারেই নাই, তারপরেও যদি পাওয়া যায়, যদি আড়ালে আবডালে না ঘুম হওয়ার বাহানাতে সে কখনো ব্যালকনিতে এসে দাঁড়ায় আর সেই সুযোগে আমার যদি দেখার একটু সৌভাগ্য হয়ে যায়। প্রেম, ভালোবাসা এতই অন্য সাধারণ অতি পার্থিব এক অনুভূতির নাম যার কাছে কোনো কিছুর তুলনা চলে না। আমি এই মুহূর্তে একটাবার জন্য মনে করতে পারবো না ভালো কোন জিনিসটা বেশি স্বাদ করে খেয়েছিলাম, কোন জায়গাটা অনেক আগ্রহ ভরে রেখেছিলাম, বাট আমি স্পষ্টতেই মনে করতে পারবো আমাকে ছুঁয়ে গেছে যেসব ভালো লাগা, ভালোবাসা, ভালো লাগার এসব চমৎকার অন্য সাধারণ অনুভূতিগুলো। এই অনুভূতির প্রশ্নে আমি বদলাতে চাই না, আমি বদলাতে নেই, আমাদের আমিত্বকে সত্যি বদল হতে দিতে যাওয়ার ঠিক না। এইসব ক্ষেত্রে অবশ্যই আমি নিরঙ্কুশ। আবার কিছু গান, যেসব গানগুলো গান তো নয়, মনে হচ্ছে যে ওই মুহূর্তের অনুভূতিগুলোকে সংরক্ষণ করে রেখেছে বড় যত্নের সাথে, এই গানগুলো এখন কেউ শুনেও না, হয়তো হয়তো ন্যাশনাল চ্যানেলে হঠাৎ চালিয়ে দিলে অনেকেই হয়তো ভাববে যে আমাদের গুরু এতেশন এত বেশি ব্যাকডেটেড, বাট কি করে বলবো যে এই গানগুলো কত চমৎকার হয় আমার স্মৃতিকে সংরক্ষণ করে রেখেছে। দেখলো ওই গানটা, ও রাব্বা কই তো বাতায়, আমার জঘন্য গলায় ওইটা গানটা, ওই যে মাধুরী দীক্ষিত অন্ধ হয়ে নাচে আর তার প্রিয়তম পুরুষ ওর নাম জ্যাকি শ্রফিয়া, ওকে ওর আদলটা মনে করার চেষ্টা করে, দুই হাত দিয়ে জ্যাকি শ্রফের মুখটা ধরে আর চিন্তা করে আমার ভালোবাসা মানুষটা মনে হয় দেখতে এরকম, আর মাধুরী নাচতে থাকি আর জ্যাকি শ্রফ বিভিন্ন রকমের জায়গা থেকে হিড্রেন্স থেকে মাধুরীকে বাঁচাতে থাকি, কারণ অন্ধ তো নাচতে নাচতে কখনো হয়তো ঘরে দেখা কোনো জিনিসে গিয়ে মাথায় ঠুক লাগতে পারে, এভাবে সে সেভ করতেছে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি মিল্লা, এগুলো তো আসলেই গান নয়, এটা হচ্ছে অনুভূতির সংরক্ষণ। এই সিন্ধুকের মধ্যেই তো তালা মারা আছে, আমার কত ভালো লাগা। হ্যাঁ আসলে কেউ এসে বলে দে ভাই, কেউ বলে দে কিভাবে ভালোবাসা হয়। জয়সা যেভাবে আমার হয়ে গেছে, এরকম কত ভাবে আমার 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 ভালো লাগা, আমার মন্দ লাগা সবকিছু সংরক্ষিত হয়ে আছে। গান তো আসলে সেই অর্থে গান না, এটা যেন স্মৃতি সংরক্ষণ। আফরিন আফরিন, নুসরত ফতে আলী খানের সেই যে কণ্ঠ যেখানে সৌন্দর্যের বর্ণনা তো চমৎকার ভাবে উদ্ভাসিত হয়েছে, আর আমার দু চোখ আর মন জুড়ে থেকেছে আমার প্রিয়তম মানুষটির চিন্তা আর কল্পনা। আফরিন আফরিন একটা সুন্দরের যে বর্ণনা দেওয়া হয়েছে এই গানটিতে, এবং কলিজা ছেড়ে দিয়ে নুসরত ফতে আলী খান ওস্তাদ জি গান যে গানটি গেয়েছেন, কেন জানে মনে হয় যে গানটি কিন্তু উনি গেয়েছেনই শুধু আমার জন্য। হ্যাঁ সুন্দরতম কত রাত ভোর করে দেওয়া এসব গান শুনতে শুনতে চোখে ঘুম আসে, আসবে কোথেকে দুটো ঘরে যে শুধুই তার ভালো লাগে স্মৃতি। ভবিষ্যতের কম্পিটিশন চলে মেঘলা বুঝছিস, কারণ সবার চোখে তো তার প্রিয়তম মানুষ থেকে পৃথিবীর সেরা মানুষ মনে হয়।
Right.
এক্স্যাক্টলি, এই সব সমস্ত ভালো লাগার প্রশ্নে, সমস্ত অনুভূতির প্রশ্নে, সমস্ত অনন্য সাধারণ এই আপনাপন এসবের প্রশ্নে কোন রকমের কম্প্রোমাইজ সত্যি চলে না। আমি যেতে চাম সত্যি সব ভালো লাগার প্রশ্নে বদলাতে চায় না, আমাকে বদলাতে নেই, আমিত্বের সত্যি কোনো বদল হয় না। অনেকেই বলবার চেষ্টা করে ভালোবাসার আসলে কাকে বলে, ভালোবাসা এগুলোকেই বলে, এটাই ভালোবাসা, যেখান থেকে মানুষ কখনো বের হয়ে আসতে চায় না। এরকমই ভালোবাসার টানে দূর দূরান্ত থেকে অনেকে অনেক সময় ছুটে চলে আসে। দুইজন এখন আমার সামনে উপস্থিত, যে দুজনে দুজনে চোখে দেখে না, বাট অন্তরের চোখ মনে হয় অনেক বেশি মারাত্মক, তাই অন্তরের কথা অন্তর পর্যন্ত পৌঁছেই যায়, যে কারণে হয়তো ভালোবাসার টানে এদের ছুটে আসা সুদূর নরসিংদী থেকে। ভাই কি নাম তোমার?
কি আমার নাম? আমার নাম মোহাম্মদ সাকাউদ্দ হোসেন সৈকত, আমি নরসিংদী থেকে এসেছি।
কি কামে? কি কামে আসছো সেটাই বলতেছি।
আসছি যে গরুর কাছে, যে আমার লাইফ বিষয় নিয়ে কিছু বলার জন্য। যে গরুর কাছে আসলে খুব এমনিতেই ভালো লাগে, এমনি গরু টানে চলে আসি, গরুকে খুব ভালো লাগে। আরো অনেকবার আসছি কিন্তু গরুর সাথে দেখা পাই না, বিভিন্ন কারণে গরু ব্যস্ততা থাকে। তাই ফোনে যদি কোনো দেখা পাইতাম, ইয়া কথা বলতে পারতাম, তাহলে তো এত দূর থেকে আসতে হতো না। অনেকবার আসি গরুর কাছ থেকে দেখা করার জন্য, আসতে পারে না। তাই আজকে যেহেতু আমাকে সুযোগ করে দিয়েছেন গরু, অনেক অনেক ধন্যবাদ গরুকে। যে আশা করি আমাকে পুরো লাইফ ঘটনাটা যে কোনো এক সময়।
ঠিক আছে, একদিন অবশ্যই অবশ্যই বলা হবে। কিন্তু তুমি তো জানি যে তুমি একেবারেই চোখে দেখো না।
জি,
কি দেখলে এসে আমাকে?
এটা মনের চোখ আছে একটি, আমরা যারা দৃষ্টি শক্তি প্রকাশই নেই, আমরা মনের চোখ আছে, মনের চোখ দিয়ে দেখি এবং কানে অনুভব করে মন ভরে শুনি আপনার কণ্ঠটা, এটাই দেখার অনুভব জেগে যায়।
ওকে, তোমার নাম কি আরেকজন?
জি, আমার নাম মোহাম্মদ আলম দেওয়ান।
আলম কি চোখে একেবারে দেখো না নাকি আবছা আবছা দেখো?
না ভাইয়া, আমি স্বল্পমেয়াদি দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি। আমার বাড়ি নরসিংদী থানা, মনোহরজি থানা। আমি পড়াশোনা করি শ্যামলী মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং ইনস্টিটিউট, ওই জায়গায় পড়াশোনা করতেছি। ডিপ্লোমা 4 বছরের কোর্স, এখন আমার 3 বছর চলতেছে। ডিসেম্বরে আমার ফাইনাল পরীক্ষা থার্ড ইয়ারে, তারপর ইন্টারনিউ করবো ইনশাল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য,
যেন
আমি আমার গন্তব্যে পৌঁছতে পারি।
ওকে, আর তোমাদের দুইজনকে নিয়ে অবশ্যই আমরা পরবর্তীতে কোন এক অনুষ্ঠানে চিন্তা ভাবনা করবো, আপাতত আজকে পর্যন্তই।
একটা কথা বলতে চাইছিলাম, আমি আমার ফ্যামিলিকে সবাইকে ধন্যবাদ জানাই আমার পক্ষ থেকে, এবং বিশেষ করে আমার বড় ভাইকে এবং বড় ভাইকে দুজন, আর আমার আপুকে। ওনারা আমার জন্য অনেক কিছু করতেছে এবং করার চেষ্টা করতেছে, ওনারা আমার জন্য অনেক ইনভেস্টও করতেছে টাকা পয়সা, পড়াশোনা শেষ করতে পারি।
থ্যাংক ইউ,
আর আপনাকেও ধন্যবাদ জানাই এখন, এবং এফএম এর সকল কর্মকর্তাকে
আমাকে ধন্যবাদ।
জি না ভাইয়া, আমি প্রথম এই জায়গায় আসার পরে আপনাকে আমি পাইছি, এটা আমার ভাগ্য, এবং আজকে কথা বলতে পারছি আপনাকে এই জন্য বিশেষ।
তোমার নামটা যেন কি আরেকজন?
বসেছিলাম তখন আমার প্রোগ্রাম এটেন্ড করা হয়েছিল যে ফোনে নেওয়া হবে 21 তারিখ, তখন আমি ওয়েট করছিলাম 21 তারিখ গুরু আমাকে ফোনে নেবে, কিন্তু কোনো না কোনো কারণে
হয় না, এই জন্য আজকে তোমাকে নিয়ে চলে আসলাম সৈকত। বাট অনুরোধ, এত দূর দূরান্ত থেকে এসো না, কারণ এমনি তুমি দৃষ্টি প্রতিবন্ধী, স্বাভাবিকভাবে তোমার কষ্ট একটু বেশি হয়, প্লিজ এটা করো না। এমনি তো তোমাদেরকে আমি অনেক বেশি ভালোবাসি, খুব ভালো করেই জানো সেটা, বাসি না আমি?
জি অবশ্যই।
তাহলে তো এই ভালোবাসায় এমনি তোমার প্রশ্ন আমার আছে, বা আমি ফোন নাম্বারটা এইভাবে ইচ্ছা করে দিই না যে আমাকে নিয়ে তখন আবার গুরুর এই গুরু এতে আমার এই সিটে তখন আবার বসা লাগবে, এই কারণে নিজের নাম্বারটা মানুষের সামনে এইভাবে ডিসক্লোজ করি না। বাট তোমাদেরকে আমি নিজেও অনেক ভালোবাসি, এটা তোমরা খুব ভালো করেই জানো। ঠিক আছে,
জি, তা আমিও অনেক ধন্যবাদ যে গুরুকে, মেঘলো আপুকে, যে দৃষ্টি প্রতিবন্ধীদের এমন একটি সুযোগ করে দেয়।
না, এরকম আলাদা ভাবে বলার কিছু নাই, দৃষ্টি প্রতিবন্ধী ভাববারও কোনো সুযোগ নাই। একটা স্রষ্টারের একটা অদ্ভুত খেয়াল যে তিনি তোমাকে এইভাবে সৃষ্টি করেছেন, বাট তুমি তার জন্য তো পিছিয়ে থাকোনি সৈকত, সামনের দিকে তুমি এগিয়ে যাচ্ছ, এটাই হচ্ছে তোমার সফলতা। তো আমরা সামনের দিকে এগিয়ে যাবো, ভালো থাকো, আজ এ পর্যন্তই, পরে আবার কথা হবে সে প্রত্যাশায়। ওকে, তো চলে যাচ্ছি আমি প্রথম ফোন কলে, দুই তিনটি ফোন কল নিয়ে আজকের অনুষ্ঠান যথারীতি আমি শুরু করব। দেখি কে আছে ফোনে। ভালোবাসার বাংলাদেশে যারা কানেক্টেড হতে চাচ্ছেন দেশ এবং দেশের বাইরে থেকে বাই টেলিফোন আর টেক্সট, আপনারা ফোন করুন অথবা টেক্সট পাঠান। আমরা হয়তো খুব বেশি ফোন কল নিতে পারবো না, ফার্স্ট ফোন কল। সালাম আলাইকুম।
হ্যালো গুরু, আসসালামু আলাইকুম।
ওয়া আলাইকুম সালাম। জি কে বলছেন?
গুরু কেমন আছেন? গুরু
জি ভালো আছি, আপনি কেমন আছেন?
জি গুরু আমি ইনশাআল্লাহ আপনাদের ভালো আছি। গুরু আমি গাইবান্ধা থেকে সবুজ বলছিলাম। গুরু
সবুজ, একটা গুড নিউজ মানে একটা ভালো একটা সঠিক কথা শেয়ার করব আপনার সাথে।
আপনাকে অনেক মিস করি বা অনেক অনেক চেষ্টা করার জন্য আজকে খুব কষ্ট করে ফোন ঢুকাইলাম গুরু, আপনার সঙ্গে কথা বলা।
আচ্ছা আপনাকে একটা কথা শেয়ার করি, ভালোবাসা যে মানুষকে কিভাবে উপকার করে, ভালোবাসা যে কিভাবে মানুষের জীবনে টনিকের মতো কাজ দেয়, একটা ছোট্ট তার উদাহরণ দিই। মেঘলা জানে আপনারা, মেঘলাকে অনুষ্ঠান আগে বলতেছিলাম যে প্রচন্ড ঘাড় ব্যথা, প্রচন্ড মাথা ব্যথা, এক পর্যায়ে মনে হচ্ছিল যে প্রেশারের ব্যথাই কিনা, ভয়ে প্রেশার মাপায়নি, যদি দেখি প্রেশার হাই তাহলে হয়তো প্রোগ্রাম করতে আমি টেস্ট হয়ে যাবো, এই কারণে প্রেশারের মেশিনের কাছে যায়নি। বাট দেখেন যখন অনুষ্ঠান শুরু করলাম, এই যে মানুষের ভালোবাসা আসতেছে বিভিন্ন ফরম্যাটে, আস্তে আস্তে সব কিছু যেন চেঞ্জ হয়ে গেল। আমি অনেক খুশি হয়েছি, আমি তো উদাহরণ দিয়েই বললাম যে কিছুক্ষণ আগে এই শরীরটা এত বেশি খারাপ ছিল, মেঘলা পর্যায়ে বলছিল দাদু আপনি প্রোগ্রাম করতে পারবেন কিনা, রাইট মেঘলা? দেখ আস্তে আস্তে সবকিছু চেঞ্জ হয়ে যাচ্ছে, মানুষের ভালোবাসার অন্যরকম একটা ক্যারিশমেটিক শক্তি আছে বলে আমার কাছে মনে হয়। আপনি ভালো থাকবেন। জি আমাদের সব ভালোবাসার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, যা সত্যি মুহূর্তের মধ্যে একটা অসুস্থ মানুষকে সুস্থ করে তুলতে পারে। স্রষ্টা এভাবে আপনাদের কাজের জন্য আমাকে নিয়োজিত রাখুন দিনের পর দিন। নেক্সট ফোন কল। সালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম।
জি কে বলছেন, কোথেকে বলছেন?
আমি বিক্রমপুর থেকে বলতেছি।
জি প্লিজ বলুন। জি প্লিজ বলুন। অসুবিধা না, এখন বলুন, শুনতে পাচ্ছি, পরিষ্কার শোনা যাচ্ছে, প্লিজ বলুন। জি বলুন। কে বলছেন, কোথেকে বলছেন?
রাকিব বলছিলাম, ব্রাহ্মণবাড়িয়া।
জি ভালো আছি রাকিব, স্বাগত জানাচ্ছি ভালোবাসা বাংলাদেশে।
আপনি
কিছু বলতে চান কি মেঘলা? শুনবো আমরা?
হ্যাঁ অবশ্যই আমরা শুনতে পারি,
প্লিজ বলুন।
আচ্ছা কি করবো, আমার তো
লজ্জা।
আপনি কি লজ্জার কথা বললেন?
ওহো লাইনটা ডিসকানেক্ট
হয়ে গেল। কল ব্যাক কর।
ওফ কি যে মুশকিল,
আসলে ডিসকানেক্টেড।
হ্যাঁ
কল ব্যাক কর
কেন?
বহু বছর পর এরকম মিলিয়ন ডলারের পার্সোনালিটি পাইছি, আমার সাথে কথা বলতে গিয়ে লজ্জা পাই, সম্পর্ক প্যাচ করা ভালো প্রবাবিলিটি ছিল। নেক্সট ফোন কল। হ্যালো আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।
আমি আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি।
একটা রিকোয়েস্ট থেকে যাক আগে,
মেঘলাপুর
হাসিটা
লাইন কি ডিসকানেক্টেড?
হ্যাঁ
হাসি হাসি দিয়ে দেয় এটা। কি আর করবি,
মোবারকের জন্য রাইট।
আপনাকে কল দেওয়ার সময় আমার এটাই একটা কথা মাথার ভিতর আসতেছে যে গুরু আপনি গুরু এহতেশাম গুরু হিসাবে আপনার নামটি যথেষ্ট যথার্থ একটি নাম আপনার গুরু, আমার খুব ভালো লাগে গুরু আপনাকে।
এটা অবশ্যই আপনাদের মহানুভবতা, লিটারালি যদি আমি মিন করে এই নামটা ধারণ করি তাহলে অবশ্যই আমার অপ্রস্তুত লাগবে, কারণ গুরু ইটস লাইক টিচার, ইটস লাইক মানে এটা অনেক বড় একটা ব্যাপার যেটা আমি কোনোভাবে ডিজার্ভ করি না, ক্যারেক্টারিস্টিক্স এর প্রয়োজনে হয়তো এই প্রোগ্রামের স্বার্থে। ইমাম মিস করলাম, কথা বলতে খুব মন চাচ্ছিল, ও যে কথা বলছিলাম এটা অবশ্যই আমি ডিজার্ভ করি না, ক্যারেক্টারের স্বার্থে হয়তো এই নামটা আমাকে ধারণ করতে হয়। বাট এটা সত্য কথা যে আপনাদের প্রশ্নে যে পরিমাণ মমত্ববোধ এবং ভালোবাসা বোধ থাকা উচিত এই নামটি ধারণ করার জন্য, সেই বোধ কিন্তু অবশ্যই আমার মধ্যে আছে। এর অনেক বড় বড় প্রমাণ আমি এর আগে দিয়েছি, মৃত্যুসজ্জায় থেকে আমি হসপিটাল থেকেও আপনাদের সাথে কথা বলেছি, প্রোগ্রাম করেছি, যেদিন আমি মৃত্যুসজ্জায় যাই সেই দিনও এখানে প্রোগ্রাম করে গেছি, আজকেও এখানে প্রোগ্রাম করার মতো অবস্থায় আমি ছিলাম না, সেরকম অনেক ক্রুশিয়াল টাইম গেছে, তখন দেখেছি যে আপনাদের সাথে কথা বলার জন্য আমি ভেতরে সত্যি একটা মমত্ববোধ বা তাগিদ অনুভব করি।
কোথেকে বলছেন?
আপনার নামটা, নামটা যদি একটু বলতেন।
নাম হচ্ছে মামুন।
মামুন সাহেব পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসেন কাকে?
আমি সবচেয়ে বেশি ভালোবাসি আমার বাবাকে।
আমার মতোই আপনি, সবাই মা বলে কেন জানেন, আমার বাবার প্রশ্নে বায়াসনেসটা অনেক বেশি। এবং আপনি জানেন মামুন সাহেব আমারও আপনার মতোই ব্যাপার, আমার বাবা যেমন মারা যাওয়ার প্রথম 5-6 মাস মেঘলা আমার মনে হচ্ছিল সবকিছু ধ্বংস হয়ে যাবে, কিছু যেন সার্ভাইভ না করে, আমি মানে মানসিক রুগী হয়ে যাচ্ছিলাম। বাবার প্রশ্নে আমারও ভালোবাসার টানটা একটু বেশি। আপনার বাবা শুনুন একটু বলুন মামুন সাহেব।
আমার বাবা পৃথিবীতে বেঁচে নেই।
জি আমার মতোই
শিক্ষক।
জি
ওনার জীবনটা আমি নিজে চোখে দেখেছি যে কত কষ্ট করে উনি বড় আমাদেরকে বড় করেছেন।
জি
এবং ওনার যখন সুখের দিনগুলি সামনে ছিল ঠিক সেই মুহূর্তে উনি পৃথিবী ফিরে চলে যান। আর আমার বাবা আসলে সাংসারিক ভাবে আমার মার কাছ থেকেও কষ্ট পেয়েছে, তাই মার প্রতি এত ভালোবাসা আমার জন্মায় না। আমার কেন, আমরা 7টা ভাই বোন কারই মার প্রতি এত আগ্রহ নেই, কিন্তু বাবার প্রতি আমরা এত আগ্রহ ছিল, ভালোবাসা ছিল।
মানে তার ভাগের সমস্ত কষ্টটা তিনি করে গেছেন, বাট তার ভাগের ভালো লাগা কিছুই নিয়ে যেতে পারেননি পৃথিবী থেকে। পৃথিবীতে যে কষ্ট তিনি পেয়ে গেছেন তার বিনিময়ে হলেও স্রষ্টা যেন তাকে পৃথিবীর পরের এই জীবনটাতে কোন রকম কষ্ট তাকে যেন না দেন, তিনি যেন শান্তিতে থাকেন, তার আত্মার শান্তির জন্য আমরা সবাই মিলে এই প্রার্থনা করছি মানুষের। আপনি যেটা করবেন আর আপনি যেটা করবেন আমাদের যে এসএমএস পোর্ট সেখানে আপনার সেল নাম্বারটা লিখে আপনার নাম লিখে এখন একটু টেক্সট করে রাখুন। ঠিক আছে, ভালো থাকবেন মামুন সাহেব, থ্যাংক ইউ। নেক্সট ফোন কল, আসসালামু আলাইকুম।
ঠিক আছে, ভালো থাকবেন।
আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম গুরু।
ওয়া আলাইকুম আসসালাম। জি কে বলছেন, কোথা থেকে বলছেন?
ঠিক আছে, ভালো থাকবেন।
জি ভালো আছি। কে কে বলছেন, কোথেকে বলছেন?
গুরু তোফায়েল বলছিলাম।
ও তোফায়েল, কি খবর তোফায়েল? একাই শুনছেন নাকি আরো কেউ আছে? হ্যালো তোফায়েল,
লাইনটা ডিসকানেক্ট।
লাস্ট ফোন কল। আসসালামু আলাইকুম। হাবিব, জীবনে সবচেয়ে বেশি ভালোবাসেন কাকে?
গুরু আপনার আপনার স্মরণে লাখ লাখ কোটি সালাম। বাবা
নিয়ে নিলাম 500 কোটি সালাম। এবার বলেন যে পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসেন কাকে? কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? পাশের বাড়ির দীপালিকে ভালোবাসেন এটা আমি জানি, এর বাইরে আর কাকে ভালোবাসেন?
তার বাইরে সবচেয়ে বেশি ভালোবাসি আমি আপনাকে।
সত্য কথা
গুরু গুরু শোনেন, আমি পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসি আমার মাকে, এরপরে দ্বিতীয়বারে আপনাকে।
এত ভালোবাসেন
গুরু, আপনার কাছে আমার একটা দাবি।
জি প্লিজ যা বলবেন সব আপনার।
গুরু আপনার কাছে আমার দাবি এটাই, আমার আম্মু অনেকদিন যাবত অসুস্থ।
জি
আমার আম্মুর লাগে আপনি একটাভাবে আমার কাছে দোয়া চাই, এবং আপনার যত দর্শক শ্রোতা শুনছে ওদের কাছে, ওদের পায়ে ধরে আমি ওদের কাছে দোয়া চাই।
ওকে হাবিব সাহেব, আপনার জন্য প্রার্থনা করি। আমি তো পাপি তাপি মানুষ, আমার কথা অবশ্যই কবুল হবে কিনা আমি জানি না, বাট লক্ষ মানুষ কোটি মানুষ আমার সাথে আছে, তাদের কারো না কারো হাতে রসিলে তো অবশ্যই স্রষ্টা আপনার মনের ইচ্ছে পূরণ করবে, অবশ্যই আপনার মাকে সুস্থ করে দেবেন ইনশাল্লাহ, আপনার জন্য দোয়া করি। আর যে ভালোবাসার কথা আপনি বললেন হাবিব আমাকে ঘিরে, আপনার ভালোবাসার জন্য এ এত শাম কৃতজ্ঞ থাকবে আপনার কাছে
গুরু।
জি প্লিজ
গুরু, শুধু শুধু আপনি ভালোবাসার বাংলাদেশের গুরু না, আপনি সারা জগতের সকল জগতের গুরু আপনি।
জি সমস্ত ভালোবাসা শুধু আপনার জন্য,
এত ভালো লাগে।
জি সেই কারণে তো এই কথাটা আপনাকে বলতে বারবার মন চায়, মনে হচ্ছে কোনো একটা ঘুমের মধ্যে স্বপ্ন দেখছেন, আমি ওই স্বপ্নের মধ্যে এই ভালোবাসার নাচ দিয়ে ঢুকে গেছি আর বারবার আওয়াজ দিচ্ছি আপনার কানের মধ্যে, চলো এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে, এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ। স্বাগত জানাচ্ছি আজকে ভালোবাসার বাংলাদেশের যিনি অতিথি, অলরেডি তিনি হটসিট অলঙ্কৃত করেছেন, স্বাগত আপনাকে ভালোবাসা বাংলাদেশে। কেমন অনুভূতি ভালোবাসা বাংলাদেশে বসে?
আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম।
অনুভূতিটা আসলে আপনার সামনে বসে প্রকাশ করার মতো নয় গুরু, এর আগেও আপনাকে একবার দেখেছিলাম আর আজকে দেখছি আপনি কিছুটা অসুস্থ,
আপনার জীবনের কথা, এবং আমরা চাইবো যে পর্যায়ক্রমে আপনি আপনার জীবনের কথা উপস্থাপন করবেন, স্পেশালি একদম ছোটবেলা থেকে শুনতে আমরা চাইবো, তো শুনি আপনার জীবনের কথা।
আমার নাম হচ্ছে মোহাম্মদ ফরহাদ হোসেন, আমার জন্ম ঢাকাতেই, মোহাম্মদপুর কাদের কথা অজিন। তো গুরু জন্মের পর থেকে হচ্ছে যে ফ্যামিলির গত দিক থেকে একটু আমরা পিছিয়ে ছিলাম আমাদের অন্য জায়গা থেকে সবার থেকে, তো সেই পিছিয়ে থাকা থেকে যখন শুরু আস্তে আস্তে বড় হচ্ছি, আর আপনি একটু আগে বলেছিলেন আপনার প্রিয় মানুষ হচ্ছে বাবা, আমারও প্রিয় মানুষ হচ্ছে বাবা, কারণ বাবা যেহেতু প্রবাসী তো জন্মের পর পর বাবাকে দেখতে পাইনি, বাবাকে দেখেছিলাম 5 বছর বয়সে। তো সেখান থেকে বলি যে প্রথম স্কুলে যাওয়া, একেবারেই একটা ভদ্র ছেলে বা যখন বেড়ে ওঠা, খুব ঠান্ডা মেজাজে ছিলাম, একদমই ঠান্ডা মেজাজে ছিলাম, যে কারো সাথে খেলাধুলা বা কোনো কিছুতেই ছিলাম না, কেন জন্য খুব চুপচাপ দেখা যেত হচ্ছে সকালে ঘুম থেকে উঠে একটু পড়ালেখা, বা দুপুরে আবার ঘুমিয়ে অনেকগুলো পেয়ারা গাছ ছিল যে বাসায় থাকতাম সেখানে, ওগুলোতে পানি দিতাম, একদম চুপচাপ একটা ছেলে। স্কুলে ভর্তি হই প্রথম কেজিতে, যদিও ভর্তি হওয়ার কথা ছিল ওয়ানে, কারণ আমার মানে সবাই বিশ্বাস করতো আমি খুব মেধাবী। তো মা যখন প্রথম স্কুলে নিয়ে যায়, মায়ের হাত ধরে যখন স্কুলে যাই, কেন যেন খুব ভয় পাই। সেখানে গিয়ে হচ্ছে আমার যোগ্যতা আমি প্রমাণ করতে পারিনি, আমি তখন ওয়ানের জায়গায় কেজিতে ভর্তি হই। তখন ওখানে লেখাপড়া শুরু করি, প্রথম শ্রমিক পরীক্ষাটা দিই, আমি প্রথম স্থান অর্জন করি, আমার যোগ্যতা প্রমাণ করলাম। কিন্তু ভয়টা কখনোই কাটেনি, মা আমাকে সবসময় স্কুলে নিয়ে যেত আর বারান্দায় বসে থাকত চেয়ারে, চেয়ার তো না তুলে। তো মা হচ্ছে ওই যে কুলসি কাঠের একটা কাজ আছে, সন্তানের জন্য গেঞ্জি বা টুপি বানাই, মা ওটা নিয়ে যেত সাথে করে, বাইরে বসে বসে আমার জন্য, ভাইয়াদের জন্য, আর আমি একদম ওই বারান্দা মুখোমুখি বসতাম,
মানে মাকে দেখতে হবে আর কি,
দেখতে হবে। সেই ক্লাস 2 পর্যন্ত আমার মা আমাকে এভাবে সাপোর্ট দেয়। তো আমার প্রিয় মানুষ হচ্ছে আমার বাবা। বাবা যেহেতু বাইরে থাকেন, তার সম্পর্কে তখন তো আসলে বোঝার অতটা জায়গা হয়নি,
ছোটবেলা থেকে দেশের বাইরে থাকতেন, এভাবে দেখিয়ে অভ্যস্ত।
হ্যাঁ হ্যাঁ, জীবনে যখন প্রথম দেখেছি বাবাকে 5 বছর বয়সে, তো শুনেছি যে বাবা একটু সংসারের প্রতি অমনোযোগী, মানে এটা বাবার দোষ না, দাদার পারিবারিক অবস্থা একটু যুদ্ধের পরবর্তী সময়তে সবাই ওইভাবে এস্টাবলিশ হতে পারেনি, তো বাবা ফ্যামিলির দায়িত্বটা ধরেন, কাকাদের বিদেশে নিয়ে যাওয়া, অনেক কিছু করেন বাড়িতে, পুরো বাড়ির পরিবেশটা কি সে পরিবর্তন করে। কি হচ্ছে আমি বড় হয়ে যখন বুঝলাম, তো গুরু তখন আমি যখন মানে একটু প্রিভিয়াসে যাই আরেকবার, যে আমি যখন 1.5 মাস বয়স তখন আমি প্রথম বাবা বলে থাকি,
1.5 মাস বয়স,
হ্যাঁ আব্বু বলে থাকি। তো ল্যান্ড ফোন ছিল তখন, আমার বাবা যখন ফোন দেয় তো আমাদের বাড়ি আমি, তিনি হচ্ছে এই ডাক্তার শোনানোর জন্য আমাকে প্রচন্ড করে চিন্তিত আছে, যে আমি কান্না করবো আমার বাবা এটা। তো সেই আব্বু শুনতে পায়, সেদিন শুনতে পায় এবং মানে বলে যে আমার যদি আসলে 2 পয়সা থাকে আমি চলে আসতাম ছেলেটার জন্য। বাবা নাম রাখে শেখ ফাহাদ, সৌদির বাদশাহ কিং ফাহাদ আব্দুল্লাহ জি নাম করুন, যদি আজকে আমার নামটি ফরহাদ হোসেন হয়ে গেছে স্যারদের কিছু ভুলে বা এখানে। তো যখন ক্লাস 2 পাশ করলাম, ভালোভাবে পাশ করলাম, শীতে যখন উঠবো তখন বাবার আমার প্রতি একটু চিন্তা আসে, বা পুরো ফ্যামিলির প্রতি চিন্তা আসে, যেন ছেলেটাকে এবার ভালো জায়গায় করবো, কিন্ডার গার্ডেনে ভর্তি করে। কিন্তু আসলে ভালো জায়গা বলতে আমাদের প্রাথমিক বিদ্যালয়টাই অনেক ভালো ছিল, যখন প্রাথমিক বিদ্যালয়ে হেঁটে যেতাম তখন অনেক মুরব্বী থাকতো আমার, তাদের সাথে একটা ডেইলি রুটিন ছিল, তাদেরকে যাওয়ার সময় একটা সালাম দেওয়া, তারা আমাকে হাতে সাড়া, মানে এটা আমার একটা ডিফারেন্ট ছিল, এটা আর কারোর ভিতর ছিল না, এটা আমার মানে ওই রাস্তাটা দিয়ে যতটুকু দৌড় আমার বাসা হেঁটে যেতাম, প্রত্যেকটা মানুষ আমায় চিনত, প্রত্যেকটা মানুষ আমায় চিনত। তো সেখান থেকে আমাকে কিন্ডার গার্ডেন স্কুলে নিয়ে ভর্তি করা হলো, একেবারে একটা ফ্ল্যাটের ভিতরে একটা স্কুল, আমি কেন যেন সেখানে মানানসই না, সেখানে আমি আর প্রথম স্থান অধিকার করতে পারি না, দ্বিতীয় বা তৃতীয় কিন্তু সেটা হই। তো তখন পড়াকালীন একটু ভিতরে পরিবর্তন আসে, একটু বড় হচ্ছি, ক্লাস থ্রিতে পড়ি, যে তখন বেবি ট্যাক্সি গুলো চলতো, একবার কি করলাম মানে ছেলেদের সাথে এখন একটু বের হই, তো বের হইলাম, বের হয়ে সে লোকটাকে আমরা বলতেছি একটু আরাম খাওয়াবেন, সচরাচর তো গাড়িতে ওঠা হয় না ছোট, মানে তখন তো আর মানুষ এত যাতায়াতও নেই, তো বলে আচ্ছা খাওয়াবো, উঠো, উঠলাম, কিন্তু গাড়িটা এত জোরে স্পিডলি চালাচ্ছিল ভয় পাই না, গাড়ি থেকে লাভ,
হ্যাঁ
গাড়ি থেকে লাভ,
চলন্ত গাড়ি থেকে,
খুব মারাত্মক একটা অ্যাক্সিডেন্ট ঘটে আমার জীবনে, তো আমাকে ধরে আমাকে আমাদের বাড়ি গেটের সামনে নিয়ে বসে, তো আমাকে নিয়ে তখন বাংলাদেশ মেডিকেল নিয়ে যায়, তারা ফেরত দিয়ে দেয়, এটা হচ্ছে চিকিৎসা খাতের একটা ব্যর্থতা, আমাকে যখন ঢাকা মেডিকেলে নেয় সামান্য চিকিৎসাতে আমি সুস্থ হয়েছি, কিন্তু তারা একটা জিনিস সাজেস্ট করে যে আমার যেটা হচ্ছিল যে আমার তখন সেন্সটা কাজ করছিল না, তখন যেটি কাজ করে যে তারা পরামর্শ দেয় যে ছেলেটাকে এই বছর লেখাপড়া অফ রাখেন, অফ রাখতো, তারপরে ভর্তি হই মোহাম্মদপুর কাটাসুরের লুমিচালি স্কুল নামে একটা আরেকটা বেসরকারি বিদ্যালয় কিন্ডার গার্ডেন, এখানে লেখাপড়া শুরু। তো গুরু যেটা হয়েছিল যে তখন ওই যে বাড়িতে থাকতাম একটা ছেলেকে দেখতাম মাদ্রাসার, সে মাদ্রাসা পালায়, তো আমার ভিতরে একদিন ইচ্ছে হলো আমি একদিন পালাবো, আমি পালাই, একদিন না গুরু বহুদিন পালাই, আমার মা হচ্ছে আমাকে লাস্ট আমি এমন পর্যায়ে যাই যে আমাকে পায়ে শিকল পাঠে, কিন্তু আমি শিকলটাকে টেনে টেনে খুলে পালাই দিতাম, আমি কখনো ঘুরে উড়াতে পারি না, পারিনি, এখনো পারিনি,
আমিও পারতাম না, আনফরচুনেটলি সেদিন কালকে না পরশু দিনই একজনকে ঘুড়ি উড়াতে দেখে রাস্তায় ব্যস্ত ঢাকা শহরে জ্যামের মধ্যে দেখে ঘুড়ি উড়াচ্ছে একটা ছেলে, পথ শিশু টাইপ আর কি, তখন আমি মনে করলাম আমি তো ঘুড়ি উড়াতে পারতাম না, এটা এমন কি কোয়ালিটির ব্যাপার যে পারতাম না, নিজে নিজে রিয়েলাইজ করার চেষ্টা করছিলাম, বারো জনের যে লেজ দিয়ে যে ঘুড়িটা উড়ায় সেটা আবার ব্যালেন্স করতে সহজ হতো, ওইটা পারতাম কিছুটা, বাট লেজ ছাড়া যেটা ওটাকে কন্ট্রোল করতে পারতাম না কখনো,
আমি স্কুল পালিয়ে দেখতাম ঘুড়ি উড়ানো, দেখতাম ক্রিকেট খেলা, দেখতাম
লেজ দেওয়াটাও পারতে না নাকি,
না আমি কোনোটাই
পারতাম, লেজ দেওয়াটা কিন্তু তুলনামূলক সহজ,
আমি খুব মানে শান্ত স্বভাবে ছিলাম, মানে চুপচাপ ছিলাম, অতটা মিশতাম না কারোর সাথে, তো এই যে ঘর পালানো বালক শুরু হলো, তো মা মারতো, প্রচুর মারতো, কারণ বাবা তো বাহিরে শাসন করতো প্রচুর, তো কন্ট্রোল করতে পারছিল না, তো যে স্কুলে পড়তাম সেখান থ্রিতে যেখানে ভর্তি হই সেখান থেকে এসএসসি দিই, তো ওইখানে এখন কন্টিনিউ যখন লেখাপড়া করছি ভেতরে একটু নেতা নেতা ভাব চলে আসে, ফোর ফাইভে, তো যারা জুনিয়র ছিল এরা মিলে একটা কমিউনিটি করি যে তুমি আমার দলে, ঠিক আছে, আমরা সবসময় আন্দোলনে থাকব, ঠিক আছে, আমাদের আদার্স পার্টি কিছু করতে পারবে না, এরকম একটা ইয়ে চলে আসে, আর নেতা আমি, আমি আমার একটা ফ্রেন্ড আছে আমার নাম হচ্ছে ফরহাদ হোসেন হৃদয়, মানে আমার পরিবার আমাকে হৃদয় নামে ডাকে, আমার ফ্রেন্ডের নাম হচ্ছে রাকিব হোসেন হৃদয়,
আর সরকারি দলে থাকবো না, বিরোধী দলে থাকবো আন্দোলনের উপর,
হ্যাঁ, তো ওইখান থেকে ফ্রেন্ডরা চলে যায়, আমি একাই রয়ে যাই এখানে, যখন 19 উঠি তখন কেন যেন খুব এগ্রেসিভ হয়ে যায়, এগ্রেসিভ হয়ে যায় বলতে যে আমার ভেতরে এতটা পরিবর্তন আসবে আমি কখনো ভাবিনি, যে আমার চোখে কোনো খারাপ লাগা আমার সহ্য হচ্ছে না, আমাদের টিচাররাও দেখা যাচ্ছে ক্লাসে স্ল্যাং ইউজ করে, টুকটুকটা খারাপ কথা বলার চেষ্টা করে, এগুলো প্রতিবাদ করি ক্লাসের মধ্যে, প্রতিবাদ করি, আর একটু বলি যে আমার হচ্ছে ছেলেদের চাইতে মেয়েদের পাওয়ারটা আমার জন্য সবচেয়ে বেশি ছিল, মানে মেয়েরা সবসময় আমার সাথে একটা ভাব দিয়ে থাকতো বা আমার সাথে মিশতে পারতো, না ছেলেদের সাথে আমার খুব ভালো বন্ধুত্ব, তো একবার কি হয় যে একজন টিচার একটা মেয়েকে খুব বাজে কথা বলে। তো আমি তখন টেনে পড়ি, একজন সিনিয়র ছিল যে হচ্ছে টেস্টে ফেল করে আমাদের সাথে আসে, সে বলতেছে যে তোমরা এগিয়ে যাও, আমি আছি, আমি সাথে আছি, আমার থাকবেন শেষ পর্যন্ত। বলে হ্যাঁ। তো স্যার যখন ক্লাসে ঢুকে, ক্লাসরুমে দরজা আটকাই, ক্লাসরুমে দরজা আটকাই, তো স্যারকে বলতেছি যে আমি আর আমার একটা ফ্রেন্ড, আরো দুটো ফ্রেন্ড, একটা ফ্রেন্ড অলরেডি বাইরে ওয়েট করছে ওয়েটিং রুমে আমার জন্য। তো তোমাদের সাথে কেনই বাজে কথা বললেন, তোমাদের কি তুমি মাথা ঠান্ডা করো। বলে না, মাথা ঠান্ডা করা যাবে না, বাজে কথা কেন জানি আজকে মানে এটা আমার একটা অন্যায় যদিও, কিন্তু মানে কোনো নেগেটিভ জিনিস আমার মাথায় ধরে না, যেটা খারাপ হবে সেটার বিচার হতেই হবে। তো লাস্টে স্যার মানে তার ভুল স্বীকার করে গেল, স্কুল পাস করলাম। মানে যখন এসএসসি পরীক্ষা দিই,
তো স্যার পরবর্তীতে কোনো রিভেঞ্জ বা কিছু নিয়েছে সব নিয়ে?
না, তার তো রাইট নাই।
আচ্ছা।
তো সে বাজে কথা বলেছে, বাজে কথা বলে স্যার আমরা প্রত্যেকটা স্টুডেন্ট তার বিপক্ষে ছিলাম। মনে হলো যে ফেল করবে, আমার রেজাল্টটা সবার শেষে দেয়, পাস করি, এসএসসি পরীক্ষা দেই। যখন এসএসসি পরীক্ষা দিয়ে ভয় আছে, স্কুলে যাচ্ছি না, পাস তো করি, আর ভালো যদিও করি তাহলে ভালোভাবে পাস করে কথা না, কারণ আমি খুব ইংলিশটা একটু খুব কাঁচা ছিলাম, তো আমার এখানটাতে আমার কেমন যেন দুর্বলতা ছিল যে আমি ফেল করবো। আর দু একটা পরীক্ষাতে খুব অসুস্থ ছিলাম, তো যেটা হয় যে স্যারকে ফোন করি যে স্যার রেজাল্ট কি বলেন। তো স্যার বলতেছে তুই আগে স্কুলে আয়। মানে আগে তো স্কুলে যাবোই না, কোনোভাবে স্কুলে যাবো না, আগে রেজাল্ট বলেন তারপরে। তখন আমার বাবার সাথে অনেক দ্বন্দ্ব চলছে, বাবার সাথে প্রায় মাসখানেক কথা হয় না, কোনো একটা ভুল করেছি হয়তো, মানে সেটা আমার এখন স্মরণ হচ্ছে না। তো যখন বলে যে স্কুলে আয় তারপর বলবো, মানে আগে রেজাল্ট বলেন তারপর যাবো। তো বলতেছে পাস করছো, সেপার নন ছিল, খুশি সাথে সাথে বাবার ফোন দিচ্ছি, মানে বাবার অনেকদিন ধরে ফোন দিচ্ছিলাম, ভালোবাসার জায়গাটা আমার বাবার জন্য অনেক বেশি। আমার বাবাকে ফোন দিলাম, বলতেছে ফোন দিছো কেন? পাস করছি। তো বলতেছে ফোনটা রাখুন, ফোন দিচ্ছি, ফোন দেয়, তার সব অভিমান সব কিছু মিশে দেয়। তো পাস করলাম। আরেকটা ছোট ব্যাপার মনে পড়লো হঠাৎ করে, যে আমরা যখন 19 পড়ি তখন স্কুল পালাই, তখন পালাই হচ্ছে ভিন্নভাবে, যে স্যারকে ম্যানেজ করি। মন চাইল আজকে স্কুল পালাই যাবো, স্যারকে বললাম স্যার স্কুল পালাই যাবো। তো স্যারের কাছে কোচিং করতাম, একটা এক্সট্রা প্রিভিলেজ পেতাম। তো স্যার বলতো
পালা যায় কোচিং আসিস
না, কোচিং তো সকালে করি। তো বলতো সবাই পালাই যাবি, তো আমরা একটা ফ্রেন্ড একটু মানে দূরে রাখার চেষ্টা করতাম, ওর একটু মেয়েদের প্রতি একটা আকর্ষণ বেশি, যদি আমার সাথে মেয়েদের ভালো সম্পর্ক আমার ওই আকর্ষণ নেই, কিন্তু ওর একটু মেয়েদের প্রতি। তো আমাদের না স্যার মেয়েরা থাকবে আর ও থাকবে, ওরা নিচ্ছি না সব। তো আমার সাইকেল ছিল, সাইকেলটা মানে আমি তখন হচ্ছে এলাকাটা চেঞ্জ করি, তো সাইকেলে আসতাম, স্কুলটাকে একটু বেশি ভালোবাসি। তো আমার একটা ফ্রেন্ড ছিল প্রায় 6 ফুট লম্বা, ও কি করতো চালের উপর দিয়ে সাইকেলটাকে ধরতো। তখন আমরা ওটা উপর দিয়ে উঠে নিয়ে পালা যেতাম, একসাথে সব ছেলে নাই, শুধু একটা ছেলেই থাকতো আর মেয়েরা থাকতো, তো কি আর ক্লাস হবে। তো কোনো এসএসসি পাস করলাম। এবার হচ্ছে কলেজ লাইফ, যখন কলেজ লাইফে প্রবেশ করি তার আগে হচ্ছে একটা কোর্স করি, ফিউচার কমার্স কলেজে ইংলিশের কোর্স করি, ইংলিশ অনেক দুর্বল। তো দেখলাম যে প্রথম তারা হচ্ছে যে আমরা যখন এসএসসি পরীক্ষাতে বের হই তখন তারা হচ্ছে আমাদের হাতে বিভিন্ন লিফলেট বা সিডি দেয়, তো তাদের সিডিটা দেখে খুব আকৃষ্ট হই, যে ফোনেটিক্সের ক্লাস, ইংলিশের ক্লাস, তো নেই ওটা ক্লাস করতে গিয়ে চিন্তা করলাম যে এখানেই ভর্তি হই। তাদের ডায়লগ ছিল হচ্ছে আইসিটি বেসড স্কুল, তো খুবই ইমপ্রেসড যে একজন টিচার আছেন ইয়াসির আহমেদ স্যার, আসাদুজ্জামান বাচ্চু স্যার, তো তারপরে হচ্ছে লাকি ম্যাডাম। তো ওখানে যখন ভর্তি হই খুব খরচ ওঠে আমাদের, মানে পড়ার সিচুয়েশনটা ছিল খুব সুন্দর। আমরা একটা গোল টেবিলে বসতাম, কাছের টেবিলে চার পাঁচজন এরকম গোল হয়ে তারপর ক্লাস করতাম, মানে সচরাচর যে বেঞ্চে বসা বা এটা এরকম কোনো কিছু ছিল না। তো যেটা হয় যে ওখানে পড়তে থাকি, ওই জায়গার যে ক্যাম্পাসটা ছিল এটা আমাদের ধানমন্ডির দিকে যারা আমরা ছিলাম তাদের জন্য এক্সট্রা করে করা, কিন্তু মেইন ক্যাম্পাসটা হচ্ছে খিলগাঁওতে। তো আমরা যখন এটা ট্রান্সফার হয় তো আমি ওখান থেকে আবার ট্রান্সফার হয়েছে জাফরুল ইন্টারন্যাশনাল কলেজে। এখান থেকে শেষ পর্যায়ে যখন যাই তখন একদিন এই কলেজটাকে যখন মানে বের হবো তখন আমি ধরা খেয়েছি আমি রাজনীতির সাথে যুক্ত হচ্ছি।
আচ্ছা,
আমি রাজনীতির সাথে যুক্ত হচ্ছি মানে আমি একটা বামধারা ছাত্র রাজনীতি করি। তো আমার মানে তখনও ইনক্লুড হয়নি, আমার ব্যাগের ভিতরে লেখা আছে বাংলাদেশ ছাত্রী থানার ইয়ে। তো যেটাই হোক যে আমি তখন টেস্টে খুব খারাপ রেজাল্ট করি, কিন্তু খুব সম্মানের জায়গা থেকে আমি পরীক্ষা দেওয়ার সুযোগ পেয়ে যাই। তো পরীক্ষা দিলাম ওই জায়গায়, আর ওখানে পরীক্ষা দেওয়ার পর আমি খুব রাজনীতির সাথে খুব অত্যন্ত জড়িত হয়ে যাই। বাংলাদেশে অনেকগুলো আন্দোলনের সাথে খুব জড়িত ছিলাম, গণজাগরণ মঞ্চ, পিএসসি আন্দোলন, জনহত্যা আন্দোলন সবগুলোর সাথে মোটামুটি ছিলাম। আমি ইন্টার পরীক্ষাটা দেওয়ার পরে চিন্তা করলাম একটু লাইফটা আস্তে ধীরে চালাই, আমি ন্যাশনালে পড়বো, ঢাকা কলেজে এক্সাম দিলাম। ঢাকা কলেজে যখন এক্সাম দিই তখন দুটো জায়গায় ট্রাই করি, মানে আমাকে যেন কোনোভাবে ওখানে ইয়ে করা যায়। তো যেটা দেখলাম যে ওখানে যাওয়ার পরে আমি খুব দ্বন্দ্বে ফেসে যাব দুটো জায়গায়, আমি ওখানে পাস করি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি। তো যখন ওখানে ভর্তি পরীক্ষা দিই তখন ছেলেটা বলছে তুমি কি কোনো লগিং এ আসছো? না, আমি কিন্তু লগিং এ আসছি, পাস করে যাবো, আমি একটু দেখাই থোড়া দেখায় আমি ইয়ে করি। তো উঠতি বয়স খুব দেখা গেছে ঢাকা কলেজে ভর্তি হবো, রিক্সা দিয়ে দিচ্ছে না, বলতেছি ঢাকা কলেজে অমুক ভাই ছাড়ো যাবো, ছেড়ে দিত যেতাম।
ভালোবাসার বাংলাদেশ
ছোটবেলা থেকে তোমার মধ্যে বিভিন্ন রকমের বিষয় এক্সপ্লোর করার কেমন একটা নেশা আছে, মানে কেউ কোনো একটা বিষয় করলো আমাকে এই জিনিসটা করতে হবে, মানে সহজেই হয়তো অ্যাট্রাক্ট হতে বা সহজেই হয়তো কৌতূহলটা হয়তো তোমার মধ্যে একটু বেশি, কিন্তু যেই জায়গায় বেশি অ্যাট্রাক্ট হয় পিপল, যে জায়গাতে বেশি কৌতূহল বেশি হয় সেই জায়গার খবর কিন্তু এখনো পাইনি আমি। আমি সরাসরি এটার জায়গাতে ঢুকতে চাই, ছিল কি জীবনে কোনো এরকম ঘটনা? অনেকে কিন্তু মিসকে হাসতেছে আমার কোয়েশ্চেন শুনে, যে গুরু যদি নাই থাকে এখানে কি করতে আসছে তাহলে? ছিল তো একদম সরাসরি একদম কাট অ্যান্ড কাট ওইখানে চলে যাও।
আমি 2013 অসম বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি হই,
ভর্তি পরীক্ষা থেকে শুরু করো না, একদম সরাসরি?
না না, একদম সরাসরি যখন ক্লাসে যাই তো সবার সাথে আমরা প্রায় 60 জন স্টুডেন্ট, যখন গেলাম তখন একটা মেয়েকে চোখে পড়ে।
মেয়েটা চোখে পড়ার জন্য দাঁড়িয়েছিল,
মনে হয় গুরু আমার জন্য দাঁড়িয়েছিল।
কিভাবে দাঁড়িয়েছিল বর্ণনা দাও।
ও হচ্ছে একটু শর্ট কামিজ পরা, চুলটা বেনি করা,
বেনিতে যাও ছেলে বে এত আকি শর্ট কামিজ দিয়ে গেছে, আরে ভাইকে বেনি দিয়ে যা,
অনেক বড় চুল গুলো,
হ্যাঁ সেগুলো দিয়ে যা,
অনেক বড় চুল,
লাস্টে শর্ট কামিজের কথা ঠিক বললো হয় না বললো? আচ্ছা তারপর
অনেক বড় চুলে একটা মেয়ে ওইখানে যখন
বেনি দিয়ে কি দুইটা বেনি দুই পাশে এরকম টাইপ?
না একটাই বেনি ছিল, মানে কেন যেন পুরো 60 স্টুডেন্টের ভিতরে একটাই মাত্র মেয়ে যে কথা বলে না, চুপচাপ ঠান্ডা মেয়ে দিকে একটা মানুষ। তো দেখে একটু অন্যরকম লাগে, চোখের চাহনিটা ছিল পুরো অন্যরকম, তার চোখে চোখে তার যে কাজল দেয়া গুলো মুগ্ধ করে। আমি তার প্রেমে পড়ে যাই।
তোমার আসলে মানে মানে কি বলবো, সৌন্দর্য দেখবার চোখ আছে, কারণ তুমি তোমার ভালোবাসার সেই মানুষটাকে আমি দেখলাম ছবিতে, তার চোখ আসলে অন্যরকম, মানে খুব কম এরকম সুন্দর চোখ চোখে পড়ে। সেও জানে মনে হয় না যে এটি তার সবচেয়ে বড় ইউএসপি, এজন্য কাজল টাজল দিয়ে একদম মানুষকে মার্ডার করার মতো অবস্থায় করে রাখতো।
তাকে যখন
এরকম সুন্দর চোখ দেখতো নি আগে?
না গো, কখনোই দেখি না, না এখনো দেখিনি কোনোদিন, আর দেখার ইচ্ছে আছে।
চোখ দেখেছো নাই তোর কাছে?
আমি তারপর কেন যেন অতটা কেয়ার করলাম না, ওই যে বললাম হঠাৎ করে খুব এগ্রেসিভ হয়ে গেছে, না আই ডোন্ট কেয়ার। তো এর ভিতরে একটা ফ্রেন্ড ওকে বুকিং দেয়, মানে আমাদের বন্ধুদের ভাষায় যেটা, যে এই ও কিন্তু আমার, কেউ তাকাবে না, ওর নাম হচ্ছে তারিফ। কি আর করার, ফ্রেন্ড আগে বলে ফেলেছে, কিছু করার নেই। তো ওর সাথে আমাদের কোনো কথাবার্তা হয় না। তো এজ এ টাইম
ওর চোখ যে তোমার মধ্যে সেল হয়ে বিদে আছে।
হ্যাঁ গুরু, তো এজ এ টাইমে কি হয় যে একটা
খাবার না থাকে চোখের দিকে তাকাই যে আমার খোঁজা চলে যাবে?
পারবো গুরু,
সম্ভব
সম্ভব না, না না আই এম প্র্যাকটিক্যাল, সম্ভব না, সম্ভব করবো আমার ভালোবাসা মানুষটার কাছে, আমি দাঁড়ালে আমার কাছে সব সম্ভব,
মানে সব কষ্ট মেনে নিতে পারবো। সামনে তো প্রচন্ড শীত আছে, মানে শীত আরে মারে মা, ওই সময় যদি পদ্মার মধ্যে আমাকে চুবড়ায় দেন, যদি বলে বিনিময়ে তোমার এই সুন্দর চোখটা দেখতে দিব, সম্ভব
সম্ভব মানে
সম্ভব এ তো সম্ভব হয়ে আর চোখ দিয়ে পানি পড়ে, আসলে সম্ভব
তোকে ভালো লেগে গেছে, কারণ সে ওর কাছে
কাজল দিলে সম্ভব হচ্ছে, কাজল ছাড়া
এরকম দেখছি একবার দেখেছিলাম সেটা খুব, সেটা পরে তো ওকে বলতাম হচ্ছে, মানে চুপচাপ থাকে তো কারোর সাথে কথা বলেন, একটা ফ্রেন্ডের বার্থডে ছিল আসে, মানে কলেজ ইউনিভার্সিটিতেই, তো আমরা যখন ছবিগুলো তুলি ও খুব নারাজ, ছবি ফেসবুকে দেওয়া যাবে না, আমার খুব জেদ উঠেছে, কি এমন মানুষ যে তুমি ফেসবুকে ছবি দিলে ওনার যাক যাবে, আমরা কি কোনো বাইরে ছবি দিচ্ছি নাকি? তো হেট করে ছবিগুলো ওদেরকে দিয়ে দিই, নেই না আমার ছবি যেগুলো ছিল সেগুলো নিলাম, আর ওই ছেলেটাকে বলি একটু মানে একটু অলক্ষী কেমন যেন চুপচাপ থাকে, মানে ভালো লাগে না, ঠিক আছে? ছেলেটা বলে হম ঠিকই বলছিস, তা আমার ভিতরে তো ঘুরে দিতে না, আমার ভিতরে হচ্ছে ওকে আমি ভালোবাসি, ওকে আমি ওকে আমার অনেক ভালো লাগে। তো গুরু যে যেটা হয় হঠাৎ করে ভাবছি যেটা ব্ল্যাক লিস্টে পড়ে, আমি দেখি সুন্দর ইউনিভার্সিটিতে পড়বো না। তো তার ভিতর মিড টার্ম এক্সাম আসে, আমার সামনে সিটে আর আমার পিছনে সিটে, তো আমার কাছে পিছন দিয়ে ভূত আছে, বলছে একটু দেখাও না, তো পিছনে তাকাই দেখ সেই চোখের দিকে যখন তাকিয়ে দেখলাম,
কিসের পরীক্ষা
মনে হলো যে এটা আমার চেয়ে বড় ফাঁকি আছে, ওরা আমার খুব ভালো মানে
ভালো লাগলো, যাই কিরকম আমরা,
হ্যাঁ কিরকম। তো কি করলাম মানে এক্সামে তো কিছু পারি না,
না দরকার নেই,
ওরে বললাম যে তোমার কি বলবো আমি কিছু, আমি নিজে কিছু পারি না, তো নিরাশ হলো। আর যেটা হয় যে ওর সাজেশনের জন্য লেগে গেলাম, একজন সিনিয়র থেকে সাজেশন নিয়ে ওকে ফোন দিলাম যে আসো তোমার জন্য সাজেশন নিয়ে আসছে, তো আসে, আর ও ছেলেটাও আবার আসে, ধরে বললাম যে না তা আসবে না, ঠিক আছে, কিন্তু ও বুঝি যে ও আসবে, ওই সিনিয়রটা বলে দিয়েছে, তো আসে, সাজেশন নিয়ে যায়, ওই একটা বোরকা পরে আসে। তো আমি ভার্সিটি চেঞ্জ করলাম, চেঞ্জ করার পরে ওর সাথে আমার ডিস্টেন্সটা বেড়ে যাবে। কিন্তু আমি কন্টিনিউ ওই ভার্সিটি নিচে দিয়ে আড্ডা মানি। চোখের ভিতরে আমার নিজের ভেতরে অনেক স্বপ্ন জাগে ফিল্ম মেকার হব, তো সেই হিসেবেই কাজ করতে থাকি। তো ভর্তি হলাম এশিয়া প্যাসিফিকে লয়, এবার আইন পড়ব, আইন পড়তে হবে আমার। তো ভর্তি হয়ে সেমিস্টার ড্রপ করে দিলাম যে না পড়ব না, ফিল্ম মেকিং করব, এটি আমার জন্য পারফেক্ট।
আচ্ছা আমাদের কি কন্টিনিউয়াস ফোন আসতে থাকে মিলে? উনি
বোধহয় বুঝতেই পারেননি যে আমরা রিসিভ করি।
হ্যালো সালাম আলাইকুম। হ্যালো জি কথা বলুন। হ্যালো আসসালামু আলাইকুম। হ্যালো আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। জি ভালো আছে। আপনি কন্টিনিউয়াস আপনারা দেখি ফোনে ট্রাই করছেন, এদিকে কিন্তু আমাদের বন্ধুর জীবনের গল্প চলছে। আপনাকে শুনছেন জীবন অনুসারী তার জীবনের কথাগুলো? কি বলবার জন্য ফোন দিচ্ছিলেন বলেন? জি বলুন। আমারও মন চায়
মাঝে মাঝে এরকম প্রোগ্রামের মাঝে হঠাৎ করে সারপ্রাইজ কল দিছি।
আমরা করতেই পারি, মাঝে মাঝে করবো। আমরা শুনছিলাম যে চোখের জন্য, রাইট? চোখের মধ্যে আবার স্বপ্ন দেখা শুরু হয়েছে। কাহিনী চিত্রনাট্য এগুলো রেডি করা, এই তো
মেয়েটির সাথে তখন আমার সাথে
মেয়েটিও জানতো যে তার চোখ এত সুন্দর।
তো যেটা হয় যে ওর সাথে আমার তখন যোগাযোগটা বাড়তে থাকে, ফোনে যোগাযোগটা বাড়তে থাকে। তো ও বুঝতে পারে যে আমি ওকে পছন্দ করি।
কি নামটা?
দোলন আক্তার।
দোলন, ওকে।
তাকে আমার একটা দেওয়া নাম ছিল, সেটা হচ্ছে প্রতীক্ষা। নামটার প্রতীক্ষায় ছিল মনে হয় তিনগুলো। তো ওর মানে আমার খুব মন খারাপ থাকতো একটা সময়, একটা যে কোনো একটা কারণে খুব মন খারাপ থাকতো। তো ভাবতো কি যে আমি নেশা করি। একদিন আমাকে কল করে যে একটু বেরোতে পারবা, বললো হ্যাঁ পারবো। তো বের হয়, আমরা যখন বের হই তো দুজন একসাথে ঘুরতে থাকি, সাথে একটা ফ্রেন্ড, একসাথে একটা ফ্রেন্ডকে নিয়ে এসে। তো আর আমাকে কখন কোনো কোশ্চেন করতে পারেনি। তো দুজন একসাথে হাঁটছি সংসদ ভবনের রাস্তা দিয়ে। তো প্রচন্ড রোদ, আমি রোদ সহ্য করতে পারি। ও বলতেছে যে আমি তো রোদকে কখনো রোদ লাগে মনে করি না, দেখো মনে করে দেখো রোদ লাগবে না। আমি তার কথা মন্ত্র মুগ্ধ মন্ত্র শুনে তার সাথে রোদের ভিতরে হাঁটা শুরু করতাম। হাঁটছি, রোদে বসে আছি। ওই দিনটা অনেক ভালো কাটলো। আমার ফ্রেন্ড বলছে যে প্রতিটা ফ্রেন্ড নন কিছু নাম ফ্রেন্ড বলে খুব শীঘ্রই তোমার গার্লফ্রেন্ড হতে যাচ্ছে। তো আরো ভিতরে গুরু ফ্রেন্ডরা যেটা করে যে ভিতরে আরো স্বপ্ন জাগিয়ে দিল। তো তারপরের দিন ওর সাথে আমার কথা হয়, আমাকে জিজ্ঞেস করে যে তুমি কি নেশা করো। তো আমার কাছে গুরু মনে হলো যে যেহেতু এরকম একটা প্রশ্ন করেছে কোনো পজিটিভ কিছু আছে, তা আমি তাকে মিথ্যা কথা বলি হ্যাঁ হ্যাঁ করি।
চেষ্টা করছো, রাইট? দেখছিস
সেটাই তো দেখছি শুনছি।
তারপর তো আমার গুরু ওইটাই চিন্তা ছিল যে ওর আমার প্রতি কোন একটা সিম্প্যাথি আছে, কোন একটা সফট কর্নার আছে জায়গা থেকে। তো
আর ওই জায়গাটা আর একটু উস্কাই দেওয়ার চেষ্টা করি, হ্যাঁ গো নেশা করি, পেন্সিল খাই, জীবন সরকার অবস্থা, সারাদিন ভ্রমণ যেন দাঁড়ায় থাকি, তবেই না ওর প্রতি একটা কঠিন দেন তোমার। তারপর
তো ও তখন আমায় বলে যে তোর তোমার কথা বাচ্চাগুলো শুনলে আমার খুব কান্না পায়, আরো ভিতরে আরো ভালো লাগে।
হ্যাঁ
আমার জন্য কেন ওর কান্না পাবে, ও তো জাস্ট আ ফ্রেন্ড, ও যদি এটা মনে করে থাকে আমি তো ওকে পছন্দ করি, আমি এখনো বলিনি। তো এইভাবে গুরু মানে আমাদের প্রতিনিয়ত কথা হতে থাকে, আমাকে খুব গান শোনে, ও খুব গান গেতে পছন্দ করে।
কি গান শোনাতে?
বন্ধু তোমার চোখের মাঝে কি খেলা করে, সে গান আছে না?
আছে কি?
তারপরে মিছিলার একটা গান আছে, বন্ধুর পথে বন্ধু হয়ে হাতটা ধরেছিলে, এরকম থাকে গান। একটা একটা জায়গা গুরু ছেড়ে চলে আসছি, জায়গাটা মানে গানের প্রসঙ্গে এসে মনে পড়লো যে যখন ইউনিভার্সিটি ছাড়ার আগে ও আমাদের একটা গান শোনে, একটুকু ছোঁয়া লাগে, একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনে। এই গানটা শোনার পরে আরো বেশি তার প্রতি আকৃষ্ট হল, কারণ আমি খুব গান ভক্ত মানুষ। তো ওর সাথে আছে,
আমার মাথায় ভূত চাচ্ছে, একটা কথা বলতেছে আর আমার কনসিয়াস মাইন্ডে অন্যটা কাজ করতেছে। লাইক এ যে বললে একটুকু ছোঁয়া লাগে একটুকু, তা আমি একটু গান পাগল বলছি আর আমি ভাবতেছি একটু ছোঁয়া পাগল মানুষ তাই বলবে নাকি, তাই ভাবছি। এনিওয়ে এইটাই রাইট। এই গানটাই কি তার প্রতি দুর্বলতা বাড়ায় দিয়েছিল? কেমন গল মানে গান গাই কেমন?
অনেক সুন্দর গান করে,
সেটি তো বাড়ার করে ফেলবে রে ভাই। ওই রকম চোখ আর অসম্ভব মিষ্টি কিন্তু তোমার,
খুব সুন্দর।
তাহলে তো তুমি অন্য পৃথিবীতে চলে যেতে।
আমি এখনো তার সেই রেকর্ড করা গানগুলো আমি এখনো শুনি, মানে সে আছে আমাকে রেকর্ডিং করে দিত, আমার সামনে বসে রেকর্ডিং করে দিত। আমি
এখনো কাছে আছে নাকি?
কাছে আছে, কিন্তু অন্য গান আছে
তার গাওয়া।
হ্যাঁ তার গাওয়া গান। তো সে ওর গানগুলো খুব পছন্দ করতাম, গান শোনাতো, তাহলে আমিও তো গান শোনাতাম।
স্বাভাবিক, এত চমৎকার একটি মেয়ে, এত সুন্দর চোখ আর এরকম গানের গলা, তুমি তো ঘন্টার পর ঘন্টা
কথা বলতাম গুরু, ঘন্টার পর ঘন্টা মোবাইলে চার্জ শেষ হয়ে যেত, আবার চার্জ দিতাম, টাকা আবার টাকা ভরতাম গুরু, মানে
রাত বিরাতে টাকা শেষ হলে
কিছু করার ছিল না,
হ্যাভ টু ম্যানেজ।
আর ও সে হোস্টেলে থাকতো তো খুব বেশি রাত করতো,
দেখি আবার ফোন ধরা রাখতে, এত ফোন আসে।
আমিও
স্বীকার করতেছি আপনি রংপুর থেকে বলছেন, বাট এরকম প্রেমে কি পড়েছেন যে প্রেমের কথা হচ্ছে এখন?
না গুরু, আসলে আমি মানে ফোন দিয়ে ঘুমের ডান্ডায় ফোনটা রাখে দিছি, তো একবার ফোন ঢুকতো, অনেকবার ট্রাই করছি ফোন ঢুকে নাই। ভালো আছেন?
জি ভালো আছি। আমি ভাবছিলাম যে আপনি হয়তো প্রোগ্রাম রিলেটেড কোনো ফিডব্যাক দিবেন, বাট আপনার কাছে যে এতক্ষণ পর্যন্ত স্লিপিং পিলের একটা জায়গা মনে হয়েছে এটা বুঝতে পারিনি। এনিওয়ে ভালো থাকুন, আবার যে কোনো সময় যে কোনো কারো ফোন কল ধরে নিব যে আপনার কাছে যাচ্ছে।
তো গুরু এইভাবে আমাদের চলছে, আমিও তাকে মানে ইশারা ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করছি আমি তোমাকে ভালোবাসি। তো সে একটা কথাই বারবার বলতো যে আমি আমার মাকে খুব ভালোবাসি, আমার মাকে খুব ভালোবাসি, আমি আমার ফ্যামিলির আমতে কখনোই কোনো কিছু করতে পারবো না। আমি বলতাম আর ধর তুমি এটা মাথায় নিচ্ছ কিনা যে তোমার সাথে ফাজলামি করতেছি, আমি খুব ফাজলামি করতাম ওর সাথে। তো এরকমটা বলার পরে ও ভাবতো যে না সিরিয়াস, ঠিক আছে। তো এর ভিতরে একদিন একটা ফ্রেন্ড ইজি সিগারেটের প্যাকেট আছে না, এরকম একটা কিছু আমার কাছে দেখে, সেভাবে কি এটা ঘুমে
যাবে? আমি অনেক ভালো ছিলাম এসব দেখি নি, এমনি হওয়া বলে
সেভাবে হচ্ছে এটা কোনো ওষুধের প্যাকেট, তখন সেটা দলমকে জানা ব্যাপারটা। তো ভাবে যে আমি আবার কোনো কিছু খাচ্ছি, ওর কথায় খুব ভালো হয়ে যাচ্ছি কিন্তু আবার কিছু ধরছি। তো আমার ক্যাম্পাসের নিচে আসে, এসে আমার সামনে দাঁড়ায়, ভেবে বলতেছে হচ্ছে যে আমাকে তো একটা সত্যি কথা বলো তো। বলে কি? বলে আগে আমাকে ছুঁয়ে বলো গুরু। এত সুন্দর একটা মুহূর্ত ও যে আমাকে এইভাবে উপহার দিবে বুঝিনি। আমি ওর হাতটা ধরি, প্রচন্ড রকমের একটা বিদ্যুৎ গতি আমার ভিতরে কিছু একটা কাজ করলো। আমি তার হাত ধরে বলি না তুমি সত্যি কিছু খাইনি, আমি সত্যি কিছু খাইনি। তখন সে খুব খুশি, কিন্তু খুশিটা বেশিক্ষণ স্থায়ী হয়নি। ওই দিন আমি তাকে প্রপোজ করি সামনে, আর আমার একটা প্ল্যানই ছিল আমি আজকে ওরা প্রপোজ করবই পাঞ্জাবি পরে
সেরকম ভাবে।
হ্যাঁ, তো ও রাজি না, আমার দ্বারা সম্পর্ক করা সম্ভব
না। কে বললাম একটা গুছায় বসলাম
দূরে সরে ট্রাই করে যে কোনোভাবে সম্পর্ক যাবে না। তো আমার সাথে ওর যোগাযোগ চলতেই থাকে, তো আমি আবার সেই প্ল্যানটা ইউজ করি যে না এটা তো এমনিতে বলছে ওইটা ব্যাপার না। তো বিশ্বাস করে খুব সহজ সরল একটা মানুষ, গ্রামে বড় হওয়া খুব সহজ সরল, তো বিশ্বাস করে। আর আমি ওর বিশ্বাসের সুযোগটা নিতে থাকি। তো একটা টাইমে আমার দ্বারা থাকা সম্ভব না, তো আমি তার সাথে দেখা করি। আমি বলি যে আমার আমি তোমার সাথে সম্পর্ক দিতে চাই, তাই সে আমার একটা কন্ডিশন দেয় আমার দ্বারা সম্পর্ক করা সম্ভব না। তুমি যদি আমার বাবা মাকে ম্যানেজ করতে পারো তাহলে আমি হয়তো তোমার সাথে, আমার কোনো আপত্তি থাকবে না। তো গুরু তখন মাত্র ভেরতে দিয়ে জীবন শুরু, কি করে একটা বাবা মাকে বলা যায়? আমি আমার মাকে বলি, আমার পরিবারকে বলি, তো ওই যে আমার প্রাণপ্রিয় বাবা, ব্যাপারটাকে নেগেটিভ নাই, কিন্তু বলে যে লেখাপড়াটা করো, আর তোমার যেহেতু ওখানে লোকাল গার্জেন তোমার দুলাভাই আছে, তুমি তোমার দুলাভাইয়ের সাথে ব্যাপারটা বলো, যদি তারা যেতে বলে তোমরা যাও, গিয়ে সবকিছু ঠিক করে রাখো, কিন্তু দুজনে লেখাপড়া করতে থাকো। তো একটু সাপোর্ট পেলাম, দুলাভাইকে বলি যে দুলাভাই এই ব্যাপার, তো কেউ আসলে ওইটা ভাবে ইয়ে করেনি, বলে যে এখন কি দরকার, লেখাপড়া করতেছে করো না, কথা তো বলতেছে বলো। তো ওকে কনভিন্স করা ট্রাই করি, ও তখন আমাকে যেহেতু কথা দেয় যে না আমার বাবাকে বাবা মাকে যদি রাজি করাতে পারো তাহলে আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি। তো আমার সাথে একটু দূরত্ব বাড়ায়, আমার সাথে আমার একটা কথা বলে না, আমি তাকে প্রচন্ড রকমের খুঁজি, SMS করি কোনো রিপ্লাই দেয় না, আর বাড়িতে গেলে কখনোই কারোর সাথে কথা বলে না, একদম চুপ, মানে কোনো যোগাযোগ নেই, কোনো যোগাযোগ নাই গুরু। তো এর ভিতরে ফেসবুক স্ট্যাটাস দেওয়া শুরু করি, ফিলিং লাভ, আমার ভালোবাসা মানুষটাকে আজকে দেখলাম, কথা হলো। তো সবাই জিজ্ঞেস করে যে মেয়েটা কে, নাম কে, নাম বলেছে প্রতীক্ষা, আমি তো প্রতীক্ষায় আছি। তো আমার ফ্রেন্ডকে নিয়ে ওর ভার্সিটিতে যাচ্ছে, যাওয়ার পরে ওকে খুব রাগাচ্ছি, মানে ওই ফ্রেন্ডদের বলতেছে, ফ্রেন্ডরা তো জানে না যে আমি ওকে পছন্দ করি আসলে, কেউ জানে না। তো ওদেরকে যখন বলতেছি যে আমার গার্লফ্রেন্ডটা অনেক ভালো, ঠিক আছে, আমাকে খুব সময় দেয়, কথা বলে, আমার খুব কেয়ার করে, তো ও কি করে মানে অনেক দূর থেকে উজে পুজো এসে হচ্ছে আমার গলা চেপে ধরে। আমি তো খুব খুশি ও আমাকে স্পর্শ করতে
করে,
আমি খুব খুশি স্পর্শ যখন পেলাম। তো আমার ফ্রেন্ড ওর দিকে তাকিয়ে আছে যে সমস্যা কি দেখার জন্য। তো যখন বাসায় যাই আমাকে কল করে, খুব রাগ, মানে আমার তো খুব এগ্রেসিভ মাইন্ডে কথা বলছে। তো আমি সেগুলো ওকে ওই দিন আমি খুব বেশি চাপ দিই, আমি অনেক বেশি ভালোবাসি, মানে আমি ওর সাথে কান্না করে দিই যে আমার সাথে তোমাকে মিস করে থাকতে পারি না, তুমি আমার সাথে কেন এমন করছো, আমি তো বলেছি ঠিক আছে আমি তোমার বাবা মাকে ম্যানেজ করি, আমি তোমাকে আমি তোমার বাবা মাকে ম্যানেজ করি, তো আমি বিয়ে করবো। প্রচন্ড কান্না কান্না করে দেবে। তো ও আমাকে একটা কথা বলো, এত অধৈর্য কেন তুমি? তুমি অধৈর্য হবো না, তুমি কিন্তু খুব বেশি ভালোবেসে ফেলেছি। তুমি কেন জিনিসটা বুঝতে পারছো না? তো ওকে কোনোভাবে কেন যেন রাজি করানো যাচ্ছিল না। একটা কথা বলো, যে মোবাইলে এত কথা বলছো, সামনে এসে কোনো দিন বলতে পারছো? কথা বল আমার কাছে, কেন যেন আবার আর একটা নতুন স্বপ্ন দেখা শুরু হয়ে গেল, যে না পজিটিভ কিছু আমি কাউকে তোমাকে বলবো। অনেকক্ষণ খুব সকালবেলা খুব প্রিপারেশন নেই যে আজকে বলবই ওকে। তো বাসা থেকে বের হই, আমার ভার্সিটির আশেপাশে যেহেতু থাকে, যখন গিয়ে কল দিই ও আসবে না। ওর ভাই ওকে বেরোতে মনে করেছে, কোনো একটা ঝামেলা কেন বেরোতে না করে। তো খুব আশাহত হয়ে পড়ে, মানে একদমই মনটা ভেঙে যায়, মানে খুব কষ্ট লাগতে থাকে যে আজকে সাহস করে সামনে গিয়ে ভালোবাসা মানুষটাকে চিৎকার করে বলতে পারবো, ধরুন আই লাভ ইউ বলুন, কিন্তু সেটা হয় না। তো ওর সাথে আমার যেহেতু দেখা হয় না, তারপরে যেটা হয় যে ও বাড়িতে যাবে দুদিন পরে, আমি ওকে মারি, কারণ ওই যে ভালোবাসার কথা তো বলতে হবে, এটা খুব নাড়া চেড়া করছে। যখন বাসে উঠি, ওঠার পর ওর দিকে থাকে, মানে যখন পুরোটা রাস্তা কিছু বলতে পারি না, বাসা হচ্ছে বিক্রমপুরের হাসারা। তো যখন গাড়িটা কাছাকাছি হাসারার কাছাকাছি হাসারা বাজারে, তখন আমি বলি যে বলুন সত্যি তোমার অনেক বেশি ভালোবেসে ফেলেছি, আমায় ছেড়ে দিও না।
সালামু আলাইকুম, কে বলছেন, কোথেকে বলছেন?
ওয়ালাইকুম আসসালাম, গুরু ভালো আছেন?
জি ভালো আছি। এরকম প্রেমে কি কখনো পড়েছেন যে প্রেমের কথা হচ্ছে এখানে? কাউকে কি মনে মনে এরকম ভালোবেসেছেন যাকে কখনো বলা হয়নি? এরকম কি প্রেমে পড়তে মন চায়?
মন চায় কিন্তু
পরিবেশ মিলবে না। আপনি হুজুর তাই? তবে এটা তো আমি বিশ্বাস করতেই পারি না যে আপনার ঘরে যিনি আলো করে আসবেন, আপনার ভালোবাসার মানুষ, তার সাথে আপনি প্রাণ ভরে এরকম প্রেমময় সম্পর্কে জড়িয়ে থাকবেন, সেটা তো আশা করা যেতেই পারে। সেই দোয়াই আপনার জন্য থাকবো। এখন এক্সট্রিম প্রেমের ভিতরে আছি, আপনি ভালো থাকুন, আমাদের সাথে থাকুন, আমরা আবার চলে যাচ্ছি আমাদের আজকে গুরুর কাছে। জি প্লিজ প্লিজ বলুন বলুন, কেটে গেছে লাইনটা। আই এম সো সরি, জাস্ট হাফ পড়ে গেছে। এনিওয়ে আমরা চলে যাচ্ছি আজকের অবধি, ঠিক আছে?
তো গুরু আমি যখন তাকে মানে খুব বলি যে ধরুন আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, প্লিজ আমাকে ছেড়ে দাও না, তুমি যা বলবো আমি তা করতে রাজি।
কি আকুতি, কি আকুতি,
তো
কি ভালোবাসা!
এই কথাটা বলার পরে গুরু ওর দিকে তাকে কেন যেন আমি নিজে একটু মানে আর একটু মায়া জন্মে যে ওর প্রতি একটু আবার একটু ভয়ও কাজ করে। দেখি হচ্ছে গুরু মানে চোখ মুখ পুরো লাল হয়ে গেছে আমার ভালোবাসা মানুষটার। আমার ভালোবাসা মানুষটা শুধু মাথা নাড়ছিল বসে বসে আর সরি সরি বলছিল, এর ভিতর বাস চলে আসে ওর
হাসারা,
বিক্রমপুরের হাসারা। তো
প্ল্যাটফর্ম চলে যাচ্ছে।
হ্যাঁ গুরু, ও যখন মানে বাস থেকে নামে মনে হচ্ছে আমাদের ভিতর থেকে কিছুতে চলে যাচ্ছে।
হ্যাঁ গলিটা চলে গেছে,
কিছু একটা চলে যাচ্ছে। তো
চলে যাচ্ছে কি গেছে
যখন চলে যায়?
দেব ফোন দিয়ে কি বলে?
আমি হচ্ছে গুরু তখন,
হ্যালো সালাম আলাইকুম, সালাম আলাইকুম, সালাম আলাইকুম জি, এরকম কখনো হয়েছে যে খুব এক্সাইটিং মোমেন্টে আছেন, ভালোবাসা মানুষ ধাম করে আপনাকে ছেড়ে চলে গেল? হ্যালো জি, এরকম হয়েছে আপনার জীবনে কখনো? ওয়ালাইকুম আসসালাম। আমার বন্ধুর জীবনের মতো কি কখনো ঘটনা কখনো হয়েছে এরকম কোনো ঘটনা যে ভালোবাসা মানুষকে ভালোবাসার কথা বলছেন ঠিক তারপরে তাকে চলে যেতে হচ্ছে, তার জীবনের কথা না শুনেই এরকম পরিস্থিতিতে পড়েছেন কখনো? হ্যালো, এনিওয়ে কলটা ড্রপ করেছে জি। তারপর
তো গুরু ও তো নেমে চলে গেল আর আমি চুপচাপ মানে বাসে বসেই আছি, সামনে স্টেশনে যে নামবো এটা আমার মনে নেই, আমি মাও চলে যাই একদম লাস্ট স্টপেজ পর্যন্ত আমি চলে যাই। তো এখানে যে হচ্ছে হেল্পার বলতেছে ভাই
আসতো না,
আপনি তো হচ্ছে ভাড়া কম দিয়েছেন আর নেই পথ নেই, তো পদ্ম নদীর সামনে গিয়ে দাঁড়িয়ে থাকি অনেকক্ষণ, তখন আমাকে প্যাসেঞ্জ করে যে সরি তোমাকে বলে আজ খুব কষ্ট দিয়ে ফেললে, ভিতরে আবার আরো ভালো লাগা শুরু হলো, আমি কিছুটা পাচ্ছি। তো ও আমার খুব কেয়ার করতো গুরু, যে খেয়েছো কিনা বা কি করছো কোথায় আছো, তো যথারীতি আমাকে এই জিনিসটা জিজ্ঞেস করে কোথায় আছো এখন, কোথায় আছো এখন তাড়াতাড়ি ব্যাক করো, আমি ঢাকা ব্যাক করি। তো আমাদের ভালো লাগার মুহূর্ত গুলো চলতে থাকে গুরু, এজ এ টাইমে যে ও আমার হচ্ছে ও আবার একটু ইউটার নেয় যে না সম্পর্ক করব না, আমার ফ্রেন্ডদের ব্যাপারটা জানি, তখন ওর ফ্রেন্ডদের ব্যাপারটা জানি, জানানোর পরে মানে ওরা বলে যে এটা পসিবল না, তো আমার কাছে মনে হলো যে না পসিবল, ডিসেম্বরের মানে 2014 ডিসেম্বরের 12 তারিখ ওর সাথে আমার কথা হয়, তো একটা গান শুনছিলাম 13 তারিখ রাতে, চলে যদি যাবি দূরে স্বার্থপর আমায় কেন যোছনা দেখালি, তো ও করলে আমি ওদিন খুব ফোর্স করি হয় আই লাভ ইউ বলবা না আমাকে ছেড়ে দিবা, ও কেন যেন আমি ছাড়তে রাজি দেখো, ও আমাকে বলছে যে তুমিও আমায় বুঝো না, ওই তুমিওটার ভিতরে গুলো আমি কিছু একটা বুঝি যে ওকে পৃথিবীতে আর কেউই বুঝে না, ওর সেই সব শুনতেই আমি এ তুমিও আমায় বুঝো না। তো গুরু মানে আমি ওকে ফোর্স করতেই থাকি যে না আজকে হয় ভালোবাসি বলবা না হলে না, কিন্তু খুবই কৃপণতা দেখালো যে যদি ভালোই না বাসতাম তাহলে এত গভীরে যেতাম না, আমি তো শুনে খুব খুশি। কল দিয়ে বলে যে একটা ফ্রেন্ডের নাম বললো যে ও কি তোমাকে কোনো কিছু বলে নাই? আমি বললাম না, তো আমাকে বলে যে ওকে আমি এক মাস আগে বলেছিলাম আমি ওর প্রতি উইক, পুরো জীবনে মনে অনেক বড় কিছু পেয়ে ফেললাম ওর এই কথাটায়, সাথে সাথে ফ্রেন্ডকে গিয়ে ধরি যে এত বড় একটা কথা আমার প্রিয় ভালোবাসা মানুষটা বলে ফেলেছে অথচ আমাকে বলা হয়নি কথাটা, কোন স্বার্থে কেন? তো সরি টরি বলে কিছু করার নেই, এক মাস পরে আমার ভালোবাসা মানুষটা যে আমার প্রতি সেটা আমি এক মাস পরে জানি, তা আমাদের গুরু মানে শুরু আমাদের ভালোবাসা একদম গভীরে চলে যাওয়া শুরু করু। তো এর ভিতরে ওর সাথে আমার এখন কন্টিনিউ দেখা হচ্ছে যখন কন্টিনিউ দেখা হলো যে শীতের ভিতরে করে একদম শীত, আমার খুব শীত করছে, চলে যাওয়ার সময় আমার নিজের চাদরটা খুলে আমাকে দিয়ে যাচ্ছে, মানে এতটা কেয়ার গুরু। তো 17 তারিখ ডিসেম্বরের 17 তারিখ, এর আগে আমি অনেকবার আই লাভ ইউ বলেছি কিন্তু কখনো আই লাভ ইউ টু আমাকে উত্তর দেয়নি, আমি ওকে ভালোবাসি বলেছি, ও আমাকে পাল্টা বলেনি আমি তোমাকে ভালোবাসি। সতেরো তারিখ গুরু ফার্মগেট পার্কের ভেতর দিয়ে আমরা যখন হাঁটতে থাকি,
ফার্মগেট পার্ক আছে নি
আমাকে বলে আমি তোমার অনেক বেশি ভালোবাসি, আমি কেমন জানি চুপ হয়ে গেলাম, মানে আমি ওকে যে আই লাভ ইউ টু টা বলবো সেইটা আমার ভেতর থেকে বের করতে পারছি না গুরু। তো আমি ওকে আই লাভ ইউ এবং আই লাভ ইউ এক হিসেবে প্রথম ওই বললো, কারণ যেহেতু আমি কখনই কোনো অ্যান্সার পাইনি ওর আই লাভ ইউ বলার থেকে আমি ওকে আই লাভ ইউ বলতে পারলাম। তো যেটা হয় গুরু যে হাঁটছি অন্ধকার প্রায় শীতের রাত চাঁদের গায়ে নিয়ে
কেমন এই অনুভূতি গুলো
করে এটা কখনো ভুললাম না, কেন যেন মনে হয়েছিল আপনার প্রোগ্রাম গুলো যখন শুনতাম যে একটা চৌরি মানে একটা জায়গায় হারিয়ে যাও গুরু, মনে হচ্ছে হারিয়ে গেছি একদম।
এবং অনুষ্ঠান শুরুতে যে কথাগুলো বলছিলাম আসলেই কি তাই, তোমাদের বয়স তো সবে শুরু হলো, মেয়ে তো ঠেহারা বুড়া আদমি 43-44 চলতেছে, তো আমরা এখন যখন ওয়েন ই লুক বিহাইন্ড তখন মনে হয় যে এই অনুভূতি গুলো সবচেয়ে প্রেসিস আউট অফ দ্য ওয়ার্ল্ড, এ ধরনের ঘটনা যা জীবনে আছে তোমাদের কাছেও কি তাই মনে হয় না?
অবশ্যই গুরু, মানে আমার হাত ধরে সে হাঁটছে তখন
যে মেয়েটা আমার, ওই মেয়েটা যে মেয়েটা চোখটা এত সুন্দর কাজল দেয়া থাকে,
যে মেয়েটা আমার সাথে কোনো সম্পর্কই জড়াতে চাইনি অথচ সেই মেয়েটা আজকে আমার হাত ধরে হাঁটছে, এটা যে আমার পৃথিবীর কত বড় একটা প্রাপ্তি ছিল, অনেক বড় একটা প্রাপ্তি ছিল আমার জীবনে। তো ও আমাকে হচ্ছে প্রথম ওর হোস্টেলের দিকে নেয়, ভাপা পিঠা নেই আমরা ওই শীতের ভেতরে, ওই খাবার খাওয়ার স্টাইলটা খুব সুন্দর গুরু, একটু একটু করে খাই, মানে আমার সে দুজন হাঁটছি আর ভাপা পিঠা খাচ্ছি, এত ভালো লাগার মুহূর্ত গুরু। এর ভেতর আমাদের আর কোনোদিন কোনোদিন ঝগড়া নেই, আমরা খুব ভালো একটা মুহূর্তে আছি। সকালে করলে একটু পরপর করলে, আমি ওকে একটু পরপর করলেই, আর আমাকে ভার্সিটিতে শুরু করানোটা যেহেতু ওরা হাত ধরে জোর করে আবার শুরু করা, খুব কেয়ার করা, এই ভার্সিটিতে যাও কি করছো নাস্তা করেছো কিনা, তো পুরোটা দিন পুরো সাথে আমার কমিউনিকেশন চলতে থাকে, পুরোটা দিন কমিউনিকেশনের ভিতরে আমরা থাকি সবসময়। আর ওর যে একটা উচ্চ হাসিগুলো খুব খুব নাড়া দেয় আমাকে, ওকে একটা নাম দিয়েছিলাম, ওকে ওকে সামনে জল বলে ডাকতাম মাই সুইট জল, তো ও বলতো যে নামটা আমার খুব মানে আমার জীবনে সবচেয়ে পছন্দের একটা নাম মাই সুইট জল। আর ও হচ্ছে আমি ওকে যখন বলে আমাকে একটা নাম দাও, হচ্ছে আমাকে নাম দেয় ক্রেজি বয়, তো আমারও ভালো লাগে আর অবশ্যই ভালো লাগে, আমার ভালোবাসা মানুষের দেওয়া নাম, তো আমাদের নামের আর কোনো অভাব নেই গুলো, ও আমাকে চুনু পুনু ডাকছে, আমি ওকে বাবুনি ডাকছি, আমাকে একটু মাঝখানে মোটা হয়ে গেছিলাম ভুড়িওয়ালা ডাকছে, আমাদের ভেতরে গুরু কোনোদিন ঝগড়া লাগেনি। ও বলতো যে হোস্টেলে অনেক মেয়েরা খুব ঝগড়া ঝাঁটি করছে, কিন্তু দেখো আমাদের ভিতরে কোনো ঝগড়া নেই, একটা খুব সুন্দর একটা ভালোবাসার সম্পর্ক গুরু, আমাদের ঘোরাফেরা সব চলছে। তো এর ভিতর যেটা হয় যে ওর ভাই আমার বার্থডেতে যখন আসে সব ফ্রেন্ডরা আসে, তখন একটা ছবি আপলোড করেছিলাম, ওখানে আমার একটা ফ্রেন্ড কমেন্ট করেছিল যে মেয়েটাকে খুব ভালো লাগে, তখন বলেছি এটা আমার জিএস জামকাল ফ্রেন্ড, ওর ভাই প্রায় দীর্ঘ এক বছর পরে ছবিটা খুলে 62টা কমেন্টস ছিল, সেই 62টা কমেন্টস কেটে লাস্টের দিকে ওই কমেন্টসটা দেখে তাহলে তো হয়তো কোনো সন্দেহ হয়েছে।
ওর ভাই?
হ্যাঁ। তো ওর বাসা থেকে একটা চাপ আসে ওর উপর, তো তখন আমাকে ফোন দিয়ে তুই করে বলতেছে যে তুই কি আমার ছবি দিছিস ফেসবুকে? আমাকে নাম তো তোমার, তোর কোনো ছবি দিইনি ফেসবুকে। তো বলতেছে না, ভাইয়া বললো তা আমার ভেতরে কাজগুলো জানি তোর কোনো ছবি দিইনি, কিন্তু নিশ্চয়ই আমার বার্থডেতে ওর ছবি যেটা ছিল ওইখানে কোনো একটা ঝামেলা আছে। তা আমি ছবিতে ঢুকি, ঢুকে দেখি যে ওই যে কমেন্টসটা এক বছর পর মনে ছিল না। তো আমি বললাম যে এটা তো আসলে একটা মিস্টেক, ওর মাও শুনছিল সাথে, এটা তো একটা মিস্টেক আছে, ঠিক আছে আমি এখন এটাকে ডিলিট করে দিচ্ছি। আমি কখনো কোনো কিছু ডিলিট করি না ফেসবুক থেকে, অনলাইনে দিই, তা আমি অনলাইনে দিয়ে রাখি, কারণ এটা আমার একটা স্মৃতি। তো ওর সাথে আমার দেখা সাক্ষাৎ চলতে থাকে, আমার বাসায় আসে একদিন, আমি নিয়ে এসে যে প্রিয় ভালোবাসার মানুষটাকে আমার মা একটু দেখুক। ও বাসায় এসে গুরু সবাইকে, সবার সাথে কথা হয়, সবাই ওকে খুব পছন্দ করে, আর একটা ফ্যামিলির সাথে পুরো মিশে যায়। তো যেটা হয় যে গুরু এর ভিতর আমরা ডিসিশন নিই, আমরা বিয়ে করব। ও প্রথমে রাজি হয় না, কিন্তু পরবর্তীতেও রাজি হয়। ইভেন আমার বাবার সাথেও কথা বলে, বাবা যেহেতু প্রবাসে, ও বলে যে আমরা বিয়ে করতে চাই, আমরা বিয়ে করতে চাই। তো বাবা প্রথমে সায় দেয়, সায় দেওয়ার পরে বাবার ভেতরে খুব খারাপ লাগা কাজ করে যে তার সবচেয়ে আদরের ছিল হচ্ছে আমি, ঢাকায় আমাদের যতটুকু যেয়েছে সব আমার জন্য। তো বাবা বাবা ব্যাপারটাকে হচ্ছে মানতে নারাজ, কোনোভাবে মানতে নারাজ। তো আমাদের, আমার সাথে বাবার সাথে তখন ছয় মাসের মধ্যে একটা কমিউনিকেশন ডিস্টেন্স হতে থাকে। তো এর ভিতরে গুরু যেটা হয় যে ও আর আমি বিয়ে করি ডিসেম্বরের 8 তারিখ 2015। আমার বাবাকে না জানে আর ওর ফ্যামিলিরও কেউ জানে না, কোর্টে গিয়ে বিয়ে করি। খুব হ্যাপি আমরা, বিয়ের পরে হচ্ছে গুরু আমরা আলাদা হই, মানে আলাদাই থাকি, ও হোস্টেলে থাকে আমি ওর বাসায় থাকি।
সেদিন কি করলে?
বিয়ে করার পরে হচ্ছে গুরু হোস্টেলে দিয়ে আসি আমি, মানে কিছু সময় স্পেন্ড করি। আর ওর যেহেতু ভাড়া বাদ ব্যাপার ছিল হোটেলে, ওর ভাইয়ার বান্ধবীদের সাথে থাকতো, ওর খুব দ্রুতই চলে যেতে হবে।
দেখে কি মনে হচ্ছিল চোখটা আমার এখন পুরোপুরি আমার?
হ্যাঁ, এবং যিনি বিয়েটা পড়ান উকিলের কাছে, অ্যাডভোকেটের কাছে আমরা বিয়েটা করি, তিনি হচ্ছে যখন ওর সাথে একা কথা বলে আমাকে দেখে বলে তোর ভালোবাসা আমার সাথে অনেক বেশি ভালোবাসা। হ্যাঁ, যে ওকে কোনোভাবেই বুঝিয়ে ইয়ে করতে পারি না, ও তোর অনেক বেশি ভালোবাসা, সুখী থাকতো। তো তোর ভালোবাসার মানুষটাকে যখন রিক্সা করে নিয়ে আসছিলাম, রিক্সা আসি,
চোখ আমার,
চোখ আমার,
এই লম্বা লম্বা চুল আমার, এই গানের গলা আমার, এই গায়ের ঘ্রাণ সেটাও আমার, পুরো মানুষটাই আমার।
আমি সেগুলো ও তখন আমার কাঁধে মাথা রেখে পুরো ক্যান্ডেল একটা মানে ঠান্ডা
ভালো লাগা চোটে মরে যেতে টাইপের মন
চাই, মানে আমাকে খুব জড়ায় ধরে রেখে,
ধরো জড়ায়
রিক্সায় আমরা যখন আসি,
ভালো থাকো ভালোবাস।
তো আসি, মানে আমরা আসি, আমরা কিছুটা টাইম স্পেন্ড করি, তো ওকে দিয়ে আসি। ও তখন রাতে একটা কথা বলেছিল, বিয়ে করেছি আর ভালোবাসার মানুষটাকে অনেক কাছে পেয়েছি,
শুধু একসাথে থাকা স্বাধীন করুন। অনেক আফসোস লাগে ওই দিন যে
দেখি কে আছে ফোন। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম সালাম।
এরকম এরকম প্রেমে পড়েছেন কখনো? পরাজ যে প্রেমের গল্প করতেছে।
জি গুরু, পড়েছি পড়েছি, তাই শুনছি গুরু।
কেমন এই অনুভূতি?
জি গুরু,
এ বলি এই অনুভূতি কেমন?
অনেক ভালো গুরু, অনেক চা।
বারবার এরকম প্রেমে পড়তে মন চায়, রাইট?
গুরু অনেকটা অনেকটা, যেটা বলে বলে শেষ করা যাবে না গুরু। সরি, আমি আপনাকে অনুষ্ঠান চল অবস্থায় ফোন দিচ্ছি।
থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমরা চলে যাচ্ছি আবার অতিথি বন্ধুর কাছে, দেখি তার প্রেমের অবস্থা শেষ পর্যন্ত কোথায় গিয়ে থাকে।
তো গুরু, ওই দিন হচ্ছে গেল, তো আমরা প্রায় সময় হচ্ছে আমার বাসায় এসে আমাকে নিয়ে আসে, আমরা কন্টিনিউ আমাদের একসাথে থাকা হয় মাঝে মাঝে। তো এবার খুব গুরু একটু মানে অন্যরকম হয়ে যায়, মানে আমার প্রতি আকর্ষণটা আরো বেশি বেড়ে যায়। একটা সময় বাবা মাকে ছাড়া কিছু বুঝতো না, সেই মেয়েটা এখন আমার সাথে লুকায় দেখা করে, ভার্সিটি ভার্সিটির কথা বলে বের হয়, আমার সাথে দেখা করে। আর মানে আমি ছাড়া তার কাছে কোনো কিছু নেই গুরু, আমি আমি তার সব হয়ে গেছি। আমাকে খাওয়াতে খুব পছন্দ করে, আমাকে মানে প্রতিদিন আমাকে দেখলে আমাকে চকলেট দিবে সে। মানে ও লাস্টে হচ্ছে আমাকে একটা জায়গাতে দাঁড় করে ফেলে যে গুরু আমি হচ্ছে ওর কাছে একটা বাচ্চা ছেলের মতো, মানে আমাকে এতটা আদর আদুরে করে মানে ও রাখে গুরু। মানে এটা ভাষায় প্রকাশ করা যাচ্ছে না গুরু, যে আমার প্রিয়
ভালোবাসা লিখেছে, বৃষ্টিকে যদি ভালোবাসতাম হয়তো এত জল উপহার পেতাম না যত জল পেয়েছি তোমাকে ভালোবেসে। বুঝতে পারিনি এত বেশি মেঘ ছিল তোমার আকাশে, সত্যি বড় বোকা ছিলাম আর আজও বোকায় রয়ে গেলাম। অপেক্ষায় আছি, অপেক্ষায় থাকবো, যতদিন বেঁচে থাকি তোমায় মনে রাখবো। ওয়েটিং ফর ইউ। আইশোনা
সেরকম খুবই দুর্দান্ত একটা রচনা। তো গুরু মানে সব ভালো লাগা তারা আমাকে নিয়ে, এর ভিতর আমার বাবা এই জুন মাসে আসে। তো বাবা যখন আসে, আমাদের একটা ইচ্ছে ছিল যে আমরা আমাদের মানে ফ্যামিলিগতভাবে ব্যাপারটা মিউচুয়াল করব, প্রথমে সম্পর্কের ব্যাপারটা জানাবো, যদি তারা না মানে আমরা অনেক সর্বোচ্চ ট্রাই করব, যদি না মানে তাহলে হয়তো আমরা আমাদের বিয়ের ব্যাপারটা জানাবো। তো তার আগে গুরু কিছু জিনিস মানে এটা আমি পরে বলবো, আপনি যদি অনুমতি দেন গুরু পরে। তো বাবা আসে, বাবা আসার পরে হচ্ছে ওকে যখন দেখে বাবা, বাবা মানতে রাজি হচ্ছিল, তো ও বাবাকে কনভিন্স করে, আব্বুকে যখন কনভিন্স করে আব্বু রাজি হয়। তো আব্বু বলে যে আমরা তোমার ফ্যামিলির কাছে যাই আনকি। তো বলে যে না আব্বু, ও আমার বাবাকে আব্বু বলে ডাকে যে না আব্বু আমার ফ্যামিলি কোনোদিন মানবে না, আব্বু আমি যদি আমার ফ্যামিলিকে ছেড়ে এসে আপনি কি আমাকে মেয়ে হিসেবে গ্রহণ করবেন না? তো আমার বাবা মনটাকে নিয়ে নেয়। ওই দিন আমার বাবার একটা দুর্ঘটনা ঘটে, আবার যে মাথা ঘুরে পড়ে যায়, সামনেই পড়ে যায়। আমি তখন ওয়াশরুমে ছিলাম, তো ওই বাবাকে তুলে উঠায় বাবা মাথায় পানি দেয়, নামাজ পড়ে রোজার ভিতরে ছিল তো ইয়াসিন সূরা পড়ে বাবাকে পানি পানি ফুদিয়ে দেয়, বাবার শারীরিক সুস্থতা কামনা করে। এত কিছু করে আমার বাবা মনটাকেও কেড়ে নেয়। এর ভিতরেই আমার বড় ভাইয়ের বিয়ে তো আসে, বন্ধুরা সবাই বলছিল যে বিয়েটা আসলে ভাইয়ের না, বিয়েটা তো আমি খুব পড়ে গুলো একটা মানে সে একটা ভাবে আমার প্রিয় ভালোবাসা মানুষটা একটা গাউন জাতীয় একটা জামা পরে যখন আমার আমার সাথে ওই প্রোগ্রামে ঢুকছি, পুরো বংশের যত মানুষ আছে সবাই দেখছে দাঁড়িয়ে যে না ফাহাদের বউ আসছে। সবাই ধরেই নিয়েছে তো ও সবার সাথে মানে দেখা করে, নানিদের সাথে মিশে একদম মিশে যায়। তো ঠিক তারপরের দিনই ও গ্রামের বাড়িতে গিয়ে ওর ইন্টারনেটটা শেষ, সরি ইন্টারনেট শেষ না, বিবিএ শেষ, ইন্টারনেটটা বাকি আছে।
গ্রামে যায়, গ্রামে যাওয়ার পরে ওর মাকে দেড় দিনের ভেতরেই ও ব্যাপারটা জানায় যে আমাদের একটা সম্পর্ক আছে, কি বল। ওর মা গুরু তখন কিছুই বলে না, মানে নারাজ। সে তার একটাই কথা যে যদি ওকে চাও তাহলে আমাকে হারাবা। তখন সে হচ্ছে গুরু বিষের বোতল হাতে নিয়ে ঘুরে, বিষের বোতল হাতে নিয়ে ঘুরে। আমি তাকে ফোন দিই, ওর মোবাইলটা নিয়ে নেয়, আমি তা ওর মাকে ফোন দিই। ফোন দেওয়ার পরে সে কোনোভাবে রিসিভ করে না। আমি তাকে এসএমএস করি, আপনাদের কি চাওয়া আছে বলেন, আমি আমার ফ্যামিলিকে নিয়ে আসি। মানে তখন পর্যন্ত বিয়ে যে হয়েছে আমি সেটা বলিনি। তো গুরু যেটা হয় যে ওর মা আমাকে ফোন দেয়, ফোন দিয়ে বলছে যে তোর মতো কাইলা ছেলের কাছে আমার মেয়ের বিয়ে দেবো।
কে বলতে সেটা?
ওর মা, আমার সবচেয়ে দুর্বল জায়গা। ব্যাপারটা করে দিল গুরু।
ভালোবাসার বাংলাদেশ
আমি হচ্ছে আমার মেয়ের নিয়ে সবার সামনে হাইটে হাইটে বেড়ায় বলবো যে এটা আমার বান্দরের মতো জামাই।
কালোমানি বান্দর?
হ্যাঁ গুরু, তার কাছে কালোমানি বান্দর।
সুন্দর কিরে লাগলো?
তিনি উল্টিয়ে দিলেন। তো আমি আর তাকে কিছু বলতে পারিনি গুরু, কারণ তখন আমার বলা কিছু ছিল না। কারণ আমার একদমই যে উইক পয়েন্ট সেখানে সে আঘাত করে। তো ও আমাকে ফোন দেয়, লোকের ফোন দেয় যে আমি তাকে বলেছি তোমার মা আমাকে এগুলো বলছে। তো খেয়ে দেয় গুরু যে আমার জন্য তোমার অনেক কথা শুনতে হলো। ঠিক দুদিন পরে গুরু আমার প্রিয় ভালোবাসা মানুষটা বাসা থেকে পালে আমার কাছে চলে আসার জন্য। কিন্তু তাকে আমি রেস্কিউ করার আগে তারা তাকে ধরে ফেলে। ও আমাকে অনিবরত ফোন দিতে থাকে ওর মায়ের নাম্বার থেকে। ও যখন বাসে উঠে তখন অচেনা একটা নাম্বার থেকে ফোন দেয় আমায়। সেই নাম্বারে আমি ফোন দিয়ে রিসিভ করে না, আমি নিউ মার্কেটের সামনে দাঁড়ানো। ওই নাম্বারে আমি ফোন দিলাম, ধরলো না। ওর মায়ের নাম্বার থেকে ফোন আসছে অনবরত। তাই আমি ভাবলাম যে ওর মা বোধহয় কল দিচ্ছে, তা আমি কেটে দিচ্ছি। তাই বিশটা কল আসার পরে যখন আসে আমাকে ধরে ফেলছে, আমাকে নিয়ে যাচ্ছে, তখন ওর মাকে বিয়ের ব্যাপারটা বলে দেয়। তো ওর মা আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করে যে এই তোর পরিচয় কি, সবকিছু বল। তা আমি তাকে একটু আমার ঠিকানাটা দিতে একটু অস্বীকৃতি করি, কারণ রাগের মাথায় কোন মানুষ গুরু একটা ভুল ডিসিশন নিতেই পারে। তো সে আমার বাবা মায়ের সাথে কথা বলতে চায়, তা আমি একটু সময় নিই, আমি দুদিন পরে তাদের সাথে কথা বলে। কিন্তু গুরু যখন কথা বলে তখন তার মা কথা বলবো বলেছিল আমার বাবার সাথে, সালাম হাই হ্যালো বলার পরেই ধরা যায় তার ভাইকে। তার ভাইয়ের কথাটা ছিল এরকম, সালাম আলাইকুম আঙ্কেল। তো বাবা আব্বু বলে যে কেমন আছো বাবা? বলে না আঙ্কেল ভালো নেই, কোনোভাবেই ভালো নাই, ভালো থাকতে দেয় নেই। আমরা ব্যাপারটা আমি জাজ কোর্টে প্র্যাকটিস করছি, আমরা এখানে হাজার হাজার ডিভোর্স করাই, আমরা ব্যাপারটা ডিভোর্সে যেতে চাই। তো আমার বাবা খুব ঠান্ডা মাথা, মানে ঠান্ডা একজন মানুষ। তো আমার বাবা বলে যে মেয়ের সাথে কথা বলে নিয়েছ? বলে হ্যাঁ, আমার বোন ডিভোর্স করে দেবে। তো গুরু আমি যেটা মানে শুনে আমার খুব মানে আমি আমার জায়গা থেকে ঠিক থাকতে পারছি না। তো আমি সে হচ্ছে আবার বাবাকে বলে যে ও হয়তো ভুল করতে পারে, ছোট মানুষ, সাইবার মানে আমি ফেসবুকে ছবি টবি ছাড়তে পারি, সে আমাকে সাইবার মামলার একটা কথা বলে। আমার খুব জেদ উঠে যায়, আমি ওই দিনই ফেসবুকে ওরা আমার ছবি ছাড়ি, জীবনের প্রথম ফেসবুকের ছবি ছাড়ি। যে মানুষটাকে আমি কোনোদিন নামই উচ্চারণ করিনি ফেসবুকে সম্পর্ক থাকাকালীন, ওই নামে প্রথম আমি ছবি ছাড়ি ফেসবুকে। তো গুরু ওর কল আসে আমার কাছে যে ও লোকের ফোন দেয়। তার মুখে জিজ্ঞেস করলাম যে তুমি কি ডিভোর্স চাও? বলে না, তুমি ডিভোর্স দিবা না আমাকে। তা আমি বললাম যে তুমি ওরা যদি কাগজপত্র রেডি করে তৈরি করে দেন কি ডিভোর্সে সাইন করে দিব? বলে না তুমি কোনোভাবেই কোনো কিছুতে সাইন করবে না, তুমি কিছু একটা করো, এটা আমাকে সার্জিক্যালি রেকর্ডিং করা আছে। তো যেহেতু প্রিয় ভালোবাসার মানুষটা আমাকে বলছে যে না তুমি কোথাও কোনো সাইন
করো, একটু ক্লিপটা শুনে নিল এই শৈলী ওই অংশটুকু যেখানে হয়তো এই ধরনের কথোপকথন আছে একটু শুনি।
ওকে আমি ক্লিপটা দিচ্ছি।
কতদিন আগে রেকর্ডিং?
রেকর্ডিংটা হচ্ছে ঈদের সময়,
কুরবানি ঈদ। তার সাথে কত কথা হলো?
হ্যাঁ কে?
মানে আমি বাইরে ছিলাম, মা রিসিভ করে তারপর আমার সাথে কথা হলো।
আমি বললাম কি খবর আম্মা জান, ফরাদের জীবনটা তো শেষ করে দিলা, আমি বলে উল্টা পাল্টা কথা কইতাছো। হ্যাঁ হ্যালো কথা কও।
হাত কই?
ওই যে চা আনতে গেছে, যাইছে। এই যে কথা কও।
হ্যালো বাবু।
হ্যাঁ বাবু বল।
তুমি কি ডিভোর্স চাইছ? আমি বলতে পারছি
এটা কি ওদের ওদের সামনে, মানে তুমি কি অভিনয় করতেছো? তুমি জাস্ট আমার এটা বলো।
আমি যদি বাসা থেকে বাবার স্কুলে নাম ডিস্টার্ব করছিল।
হ্যাঁ সেটা ঠিক আছে, মানে আমি জানি তোমার ওনারা ব্ল্যাকমেইল করতেছে।
মরার অবস্থা, যে অবস্থা হয়েছিল সারা রাত শরীর মুখে দিয়েছে, বাচ্চা চলছে না, খুবই খারাপ অবস্থা।
তুমি জাস্ট আমার এটা বলো যে তুমি আমার কাছে চলে আসতে চাও কিনা।
বাবু আমি যদি এখন তোমার কাছে চলে যাই তাহলে মহা বাপে জানি মারলাম, আর আম্মু যে এতটা পাগল, আমি আসলে যে জন এত বছরে আমি এটা বুঝতে পারি না যে আমার মা এত পাগল, মানে মাথায় যত সমস্যা, মানে আম্মু সাথে সাথে মরবে আর বাপি
সম্পূর্ণ। এই ছিল কথোপকথন। আমরা এটি প্রায় 9 মিনিটের একটি ক্লিপ, যেখানে হয়তো এই প্রসঙ্গগুলো আরো কিছু ইনফরমেশন আসছিল, রাইট?
যেগুলো ওকে ওই যে ডিভোর্স ব্যাপারটা দিতে না করে।
ওকে ওকে আমরা বাকি অংশটা একটু শুনি, যে ডিভোর্সের এই প্রসঙ্গটা ও প্রথম থেকে দিয়েছিলাম আমরা, রাইট? ওকে এই প্রসঙ্গটা এখানে আসে, তাই তো? আমরা অনুষ্ঠানের সময় স্বল্পতার জন্য আমরা হয়তো বাকি ইনফরমেশনে চলে যাচ্ছি।
তারপর গুরু আমার সাথে সাথে কোনো যোগাযোগ নেই তারপর আমার সাথে কোনো যোগাযোগ করে না শেষ সবকিছু জানি না গুরু। আমার সাধ্য মতো অনেক ট্রাই করি গুরু, প্রচন্ড ট্রাই করি, ওখানে চেয়ারম্যানের সাথে যোগাযোগ করার চেষ্টা করি গুরু, কিন্তু ওরা কোনোভাবে আমাদের সাথে রাজি না। আমি প্রিয় ভালোবাসার মানুষটা আমাকে একটা এমন একটা পথে ছেড়ে দিয়েছে গুরু যে আমি কি করবো গুরু। ওরা আমাকে নিউজ লেটার পাঠাইছে গুরু,
কবে?
আমার ভালোবাসা মানুষটা গুরু চিনি গুরু, ঠান্ডা একটু মানুষ, চুপচাপ মানুষ, অন্য কোথাও গেলে গুরু ও আসবে না, ও আমার কিছু বুঝে না গুরু।
ওকে ইমোশনাল টাচে করবে। এক মাসের বেশি হয়েছে গোটা বছর করে চোখে চোখ নেয়, আমি জানি না দিবসটা শুরু করেছি।
কি করবো এখন?
ওই কিছু আমার কাছে জমানো আছে কথাগুলো যেটা আমি এখানে বলতে পারলাম না, আমার ভালোবাসা মানুষটা জীবনটা নষ্ট হয়ে যাবে কিনা ওরে বাঁচাতে চাই।
ওরা তো চায় না, ওরা তো বললে যে তোমার গায়ের রং কালো, তোমার সাথে ওর মেয়েরে মানায় না।
গুরু আমার ফ্যামিলি সব দিতে রাজি আছে, তাদের জন্য সব করতে রাজি আছে।
ওরা তো তোমাকেই চায় না না?
হ্যাঁ গুরু, ওর সমস্যা একটাই, কালো।
তুমি কালো, তুমি দেখতে ভালো না, তোমার সাথে তার সন্তানকে মানাবে না, তোমাকে পরিচয় করিয়ে দিতে পারবে না জামাই হিসেবে।
জি গুরু।
তোমার মতো কালো মানুষের, তোমার মতো অসুন্দর মানুষের ভালোবাসার দাম নাই তো।
আমি চাই আমার গুরু আমার ভালোবাসা মানুষটা ফিরে আসুক গুরু।
কেউ দিবে না তো, এটাই সত্য কথা, মেনে না।
ওর জীবনটাই নষ্ট হবে গুরু, ওরে যেভাবে ওনারা ছিল সহজ মনে করছে এটা না। ওনার ওনাদের ওই যে গুরু একটা কথা বলেছিল যে তুমি আমাকে বুঝলে না গুরু, আমি আমার ভালোবাসা নষ্ট হয়ে বুঝলাম। গত কয়েকটা বছর আমি ওকে যতটুকু চিনেছি এতটা চিনা চিনতে পারিনি। একটা মেয়ের জীবনে তার প্রথম ছেলে ছিলাম আমি, তার প্রথম ভালোবাসা মানুষ যার সাথে তার আলোচনে সম্পর্ক, এটা গুরু একটা মেয়ে এত সহজে ভুলে যেতে পারে না কখনো।
এগুলো তো তার পরিবারের কাছে মূল্যহীন, তার মা তার ভাই বোন তাদেরকে পর করবে কিভাবে? এখানে তো তাকে দোষ দিতে পারতেছি না আমি, তাদের বলাই থেকে বের হতে পারছে না খুবই সঙ্গত কারণে, যেহেতু সেখানে তাদের অসম্ভব রকমের ভালোবাসা আর মহব্বতের একটা সম্পর্ক আছে তার পরিবারের লোকজনের সাথে। তোমাকে যে চাই না, তুমি যা বামন হয়ে চাঁদে হাত দিতে গেছো এটাই যে তারা মনে করে, কি করবা তুমি?
কথা বলতে চাই যে মানুষটা প্রচন্ড সুখ হয়ে গেছে গুরু, কষ্টে আছে, চাপা স্বভাবের গুরু। আজকাল তো বাবা মায়ের সুখের চিন্তাটা করে প্রিয় ভালোবাসা মানুষটাকে ধরে সরাই দিছে, কিন্তু গুরু ও ভালো থাকতে পারবে না।
ভুলে যাও তুমি, পারতে হবে
না গুরু, পারবো না। আমার প্রত্যেকটা শিরা উপশিরায় তার কথা গুরু,
আসতে দেবে না তোমাকে।
আমি যখন ভার্সিটির নিচে যাই গুরু, আমি ওরই দেখি গুরু, আমি ওরেই দেখি। আমি যখন এক্সাম দিতে গেছি
গুরু, ওখানে যেখানে যেখানে গেলে তাকে দেখা যায়।
আমি যখন এক্সাম দিতে গেছি গুরু, আমার সকালবেলা ওর সাথে কথা হয় না, আমি সে হাত সেখানে গুরু ফাইনাল পরীক্ষায় সাদা খাতা দিয়ে চলে আসতে হয়েছে গুরু।
জীবন শেষ হয়ে যাবে হবে,
আমার সাদা খাতা দিয়ে চলে আসতে হয়েছে, আমার ভালোবাসা মানুষটা করে আটকে রাখছে গুরু।
ভুলে যাও,
আমি পড়াবো না গুরু,
ভুলে যাও।
তোমার
ভালোবাসার মূল্য নাই, যেখানে যেখানে গেলে তাকে দেখা যায় সেসব জায়গায় যেও না।
যে মানুষটা শুধুমাত্র হাত ধরার কারণে একটা সম্পর্কে জড়িত হতে পারে, সে মানুষ কখনো অন্য আরেকটা পুরুষের সাথে গুরু থাকতে পারবে না, যাও পসিবল না। সে আমার কাপড় পরে দিতে, সে আমাকে কখনো দূরে ফেলতে পারবে না, আমি বিশ্বাস করি না গুরু। পৃথিবীর কোনো শক্তি আমাকে আমি ওর প্রতি অবিশ্বাস করাইতে পারবে না গুরু, আমি ওকে অতিমাত্রায় বিশ্বাস করি। ওর একটা কথাই ছিল, যত দুর্যোগ আসুক যত বাধা আসুক তুমি বিশ্বাস রাখো। আমি কোনো ওকে বিশ্বাস রাখছি গুরু ওর উপরে, আমি চাই না ওকে ভুলে যাই, পারবো না গুরু।
পারতে হবে তোমাকে, উপায় নাই আর।
আমি পারবো না গুরু,
ওর বাড়ির লোকজন কেউ চায় না যে তোমার সাথে সম্পর্ক হোক।
কেন গুরু আমার পরিবার বলতে
চায় না? তুমি দেখতে ভালো না, তোমার গায়ের রং কালো। হ্যাঁ, আমার তোমার তো ভালো মানুষ চাইতে নাই।
ও যদি আমার কাছে ডিভোর্স চায় সামনে এসে তো বলবে গুরু, ওর ভালোটা আমি করতাম,
কিন্তু আমার সামনে এসে বলে নাই, আমার ও বলে নাই ভাত আমি তোমার কাছে ডিভোর্স চাই। বিয়েটা তো আমি ওকে করে
মেনে নাও, কি করবা ধরো একদম ধরে নাও, তোমার জীবনে আর নাই তোমার দুলন, সব ভুলে যাও, ভুলে যাও তার প্রথম স্পর্শের কথা যেখানে তোমার হাতটা ধরে বলেছিল যে আমি তোমাকে ভালোবাসি, ভুলে যাও সেই ফার্ম গেটে সেই আলো আধারের মধ্যে হেঁটে যাওয়া সেই পার্কের ওই মুহূর্ত গুলোর কথা, ভুলে যাও বিয়ের পরে রিক্সা নিয়ে ঘোরার কথা, ভুলে যাও তার চোখের দিকে তাকিয়ে থেকে তাকে যে তুমি কত ভালোবাসো সেই কথা বলতে না পারে ফেরে ফাইনালি বাস যখন থামবে সেই মুহূর্তে তার চলে যাওয়ার সময়কার সেই মুহূর্তের কথা, ভুলে যাও সে লম্বা চুলের ওই বেনি ঝোলানো মেয়েটির কথা, ভুলে যাও অসম্ভব সুন্দর ওই চোখের কথা যে চোখে কাজল অসম্ভব রকম ভাবে মানিয়ে যেত, ভুলে যাও সেই মেয়েটির কথা যে মেয়েটি খুব কম ভালোবাসত কিন্তু অসম্ভব রকম ভাবে কম কথা বলতো আর দারুণ ভাবে তোমাকে ভালোবাসত, ভুলে যাও এই মেয়ে তোমার জীবনে আর কখনো আসবে, তুমি একেবারেই কাঙাল হয়ে গেছ আর কোনোদিনই ফিরে আসবে না এই মেয়ে তোমার জীবনে।
বিশ্বাস করতে পারবো না
কি করবে তাহলে,
অপেক্ষা করবো ওরা যা চাই সর্বোচ্চটা চেষ্টা করবো,
ওরা যা চাই
ওরা যদি ও যদি আমার সামনে দাঁড়ায় বলে
ওরা যা চাই, যদি বলে যে একদম অচ্ছিষ্টের মতো পড়ে থাকে আমার ঘরের দরজার সামনে
আমি রাজি আছি যা বলবে গুরু,
যদি বলে যে তোর কোনো মনুষ্যত্ব থাকবে না কুকুরের মতো পড়ে থাকবি
আমি সেটাও রাজি আছি গুরু, আমার ভালোবাসে মানুষটাকে দেখতে পাবো গুরু, আমার কতদিন কত দুইটা মাস ধরে ভালোবাসে মানুষটা দেখতে পাই,
যদি বলে চোখ চাকরের মতো ইচ্ছা মতো খাটাবো এখানে
আমি সেটাও রাজি আছি গুরু, ও ফিরে আসুক গুরু আমি পারবো না গুরু, খারাপ ব্যবহার করেছে সবকিছুর জন্য খাবার যা বলবে করে যে শাস্তি দিবে সব মারতে ওকে অনেক বেশি ভালোবাসি গুরু,
যদি বলে তোর বাপ মাকে পর করে দে
আমি রাজি আছি গুরু, আমি সবকিছু করতে রাজি তোর জন্য গুরু, আমাকে কত তিনটা বছর একটা বাচ্চা ছেলের মতো আমার সব ওখানে যাওয়ার জায়গা থেকে আমাকে তুলে ধরে আমার একটা ভালো জায়গায় নিয়ে এসেছে, উচ্ছৃঙ্খল জীবন থেকে ফিরিয়ে নিয়ে এসে ভালো একটা জায়গা থেকে করে আর কয়েকটা দিন পর হয়তো আমার গ্রাজুয়েশন কমপ্লিট হলো আমি বার প্র্যাকটিস করি, ওরা যা চাই ওরা হয়তো বিদেশি খোঁজে গুলো অংশ পর্যন্ত নিবে না তার ছোট ভাইয়ের জন্য, আমার ভাই বোনরা সব দামি ছেড়ে দিয়ে লিখে দিবে আমার ভালোবাসা ভালোবাসার জন্য শুরু করবে,
আমার তো ক্ষমতা নাই যেহেতু একটা ডিভোর্সের লেটার চলে এসেছে তোমার দরজায়, আমার তো ক্ষমতা নাই, দেখো তুমি কথা বলে আমার বিশ্বাস যে তোমার এই প্রোগ্রাম তারা শুনছে, কথা বলো তাদের উদ্দেশ্য করে কথা বলো, কথা বলো তোমার দুলন দোলনকে উদ্দেশ্য করে, কথা বলো দোলনের মা বাবা ভাই ওদেরকে উদ্দেশ্য করে, দেখো তারা মেনে নেয় কিনা, যে আহাজারি তুমি করছো যেভাবে কান্না তুমি করতেছো যেভাবে কষ্ট তুমি পাচ্ছ, আমি তো জানি না তোমার প্রেম এবং ভালোবাসার হিসেব নিকেশ, বাট আমি জানি স্রষ্টাকে যদি এরকম তরফ দিয়ে তুমি ডাকতে স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন হয়তো তোমার কাছে ধরা দিয়ে দিত,
গত দুইটা মাস ধরে আমি আল্লাহর কাছে পড়ে আছি গুরু, আমি কোথায় না যাচ্ছি আমি বিভিন্ন বাজারে বাজারে ধরে আসছি গুরু, আমি শেষ দিয়ে পড়ে থাকি গুরু, এক একটু শেষ দিয়ে পাঁচ ছয় মিনিট করে পড়ে থাকি আমি উঠি না গুরু, আমার আমি আল্লাহকে ঘুরছি গুরু, আমি বাজারে বাজারে ঘুরছি অনেক জায়গায় মানত করে কথা
বলো দোলনের সাথে অনুষ্ঠান একদম শেষের দিকে, দেখো চাই দেখো
জানি তুমি আমার কথা শুনছো কিনা, আমি তো আশীর্বাদ বাবু একটু করতে তুমি কেড়ে দিতা বাবু বাবু, আমি তোমাকে কোনো দৃঢ় বিশ্বাস করতে পারবো না তুমি আমার ছেড়ে দাও, আমি তোমার সেই দেখা কথাটার উপর বসে আছি বাবু, তোমার ফ্যামিলির কাছে আমি আজও করে ক্ষমা চাচ্ছি, তারা যা বলবে আমি তাই করবো, তোমাকে বিদায় দেখো, তোমার মা একজন মা তার সন্তানটা কষ্ট বুঝ, তোমার জীবন কষ্ট হয়ে যাবে বাবু, প্লিজ বাবু ফিরে আসো, আমি বিশ্বাস করতে পারবো না বাবু তোমাকে দেখে খারাপ কথা বললাম আমার সহ্য হয় না বাবু, বাবু তুমি আমার আমার একটু কষ্ট বাবু কেঁদে দিতা, আমার একটু মন খারাপ থাকলে তুমি কেঁদে দিতা, কথা দিয়েছিল সারাটা জীবন আমার সাথে থাকবো বাবু, আজকে আর ডিভোর্স লেটার বাবু বাবু প্লিজ ফিরে আস, মা আপনার কাছে হয়তো খারাপ ব্যবহার করেছিল, আপনার কাছে ক্ষমা চাইছিল সব কিছু ভুলতে, আপনারা যা বলবেন আমি তা করতে রাজি আছি না, আমার প্রিয় ভালোবাসার মানুষটা যেন সব করতে রাজি আছে, আমার সম্পর্কে হয়তো আপনার সামনে খারাপ ধারণা আছে কিন্তু আমি আপনার ভালোবাসা মানুষটাকে কোনো দিন কষ্ট দেয়নি, কোনো দিন কষ্ট দিতেও পারবো না, প্লিজ ফিরে আসবো বাবু বাবু ফিরে আসো প্লিজ বাবু,
এসব ক্ষেত্রে আসলে কি করার আছে তা আমার বোধগম্যের মধ্যে না, এখানে যেখানে ফরহাদ তার জীবনের কথা অকপটে সবার সামনে উপস্থাপন করেছে এবং বারবার হয়তো সে বলবার চেষ্টা করছিল যে যে প্রচন্ড ভালোবাসা নিয়ে সেই মেয়েটির সাথে একসাথে বড় হয়েছে, সে সেই মেয়েটির জীবনটা যদি হঠাৎ করে তার জীবন থেকে অনুপস্থিত হয়ে যায় তাহলে তার পক্ষে কি বেঁচে থাকা, তার পক্ষে কি জীবনটা সামনের দিকে এগিয়ে নিয়ে যায় সম্ভবপর কিনা, আমরা আসলে সত্য মিথ্যা বুঝি না, আমরা বুঝি না যে এই এই অবস্থাতে কার কি বা করা উচিত, বাট এই যে দীর্ঘ নিঃশ্বাস, এই যে একটা মানুষের কষ্ট পাওয়া, এই যে একটা মানুষের আর একটা মানুষের জীবনের জন্য আগলের মতো পাগলের মতো এই যে আহাজারি, আমি তো আমার কাছে যেটা মনে হয় যে আমরা বাবা মা ভাই বোন আমাদের জায়গা থেকে চেষ্টা করি যে কিভাবে আমার সন্তান তুল্য এই মানুষটি যেন তার জীবনে ভালো থাকে এবং তার জীবনে ভালো রাখবার জন্য তাকে আমরা ইনশিওর করি যেমন একটা সৎ পাত্রে পাত্রস্থ করতে যে অর্থনৈতিক মানসিক শারীরিক সব রকমের চাহিদা নিবৃত্ত করার জন্য যথার্থ হবে, কিন্তু একটা মানুষের যদি সব রকমের সক্ষমতা থাকে কিন্তু আখেরে ভালোবাসা বলতে যে জিনিসটাকে বোঝায় সেটা যদি অনুপস্থিত থাকে তাহলে কিন্তু সত্যিকার অর্থে সৎ পাত্রে পাত্রস্থ করা কি বোঝায়, এই ছেলেটি এখন বর্তমান অবস্থাতে হয়তো কাঙ্গাল পায় যার কাছে কিছুই নাই, না আছে তার রূপ না আছে তার অর্থবিত্ত না অন্য কিছু, কিন্তু একটা জিনিস পাগলের মতো ভিতরে একদম ঠাসা যেটি হচ্ছে যে সেই ছেলেটি নিজের চাইতে হয়তো বেশি ভালোবেসে ফেলেছে তার প্রাণের দোলনকে তার ভালোবাসার দোলনকে, সে দোলনের একটি স্পর্শ পাওয়ার জন্য তার শরীরের ওই ঘানটি পাওয়ার জন্য তার চোখের সামনে সবচেয়ে সুমিষ্ট দৃশ্য সেই বেনি ঝুলানো মেয়েটিকে দেখবার জন্য, অথবা তার সুন্দর এই চোখের জন্য যেখানে দারুণভাবে কাজল খুব চমৎকার ভাবে মানিয়ে যেত, সেই মেয়েটির জন্য যে আহাজারি যে দীর্ঘ নিঃশ্বাস আর তার জন্য যে পাগল প্রায় অবস্থা, সেই ভালোবাসায় মনে হয় যথেষ্ট একটা মানুষকে বহু বছর বহুকাল বাঁচিয়ে রাখার জন্য বা ভালো রাখবার জন্য। আমি জানি না যে এসবের পরে আপনারা কি সিদ্ধান্ত নেবেন, তার সিদ্ধান্ত অফকোর্স আপনাদের, কারণ অলরেডি এটি একটি প্রসেসের ভিতর দিয়ে গেছে, তাই প্রসেসটাকে আমরা কোনোভাবেই চ্যালেঞ্জ করার নীতিগত এখতিয়ার রাখি না। তবে আমরা চাই না যে কোনো ভালো লাগা বা মন্দ লাগা অথবা ভালোবাসার হাত ধরে এমন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটুক যেটি অবশ্যই দোলন অথবা ফরহাদ কারো জন্য কাম্য হতে পারে। ফরহাদের কষ্টের সাথে অনেক বেশি সহমত পোষণ করছি, এরকম পরিস্থিতিতে অনেকেই আছে তারা হয়তো ফরহাদের সাথে একসাথে চোখের পানি ফেলছে, সেসব মানুষগুলোর জন্য ছেলে হোক অথবা মেয়ে সবার জন্য আমাদের সহমত পোষণ করছি। স্পেশালি আমি এতে সাম বিশ্বাস করি যে ভালোবাসার প্রাতিষ্ঠানিক রূপটা এমন একটা অবস্থায় নেওয়া উচিত যখন যেন আমাদের পায়ের নিচের মাটিতে শক্ত হয়, বয়সে শিক্ষা দীক্ষায় প্রভাব প্রতিপত্তিতে আমরা যখন পায়ের নিচে মাটি শক্ত করব, তখনই যেন বৈবাহিক সিদ্ধান্তের মতো সিদ্ধান্তের দিকে এগিয়ে যাই আমরা। ফরহাদ এবং দোলন যে অবস্থাতে বৈবাহিক সিদ্ধান্ত নিয়েছিলেন তখন সে অবস্থাতে পায়ের নিচের মাটি তাদের শক্ত না থাকার কারণে একটু ঠুনকো বাতাসে সবকিছু এলোমেলো হয়ে গেছে, যে কারণে হয়তো এত বেশি কষ্ট পেতে হচ্ছে। সেই ভালোবাসার মানুষটাকে যাকে সাধনা করেছে, যাকে শুধু প্রেম করেনি, যার ভেতরে তার সমগ্র জীবনটাকে দেখেছে, তাকে অনুপস্থিতিতে তাকে বাদ দিয়ে তাই তার পক্ষে জীবন কল্পনা করা কোনোভাবেই সম্ভবপর হয়ে উঠছে না। আমি বিশ্বাস করি পৃথিবীতে এখনো অতি জাগতিক যদি কোনো অনুভূতি থেকে থাকে তার নাম ভালোবাসা। আমি বিশ্বাস করি স্রষ্টার কাছ থেকে বেহেস্ত থেকে যার্রা পরিমাণ যদি ভালো লাগার কিছু এসে থাকে তার নাম অফকোর্স ভালোবাসা। পৃথিবীতে যদি অতি প্রাকৃত খাঁটি কিছু থেকে থাকে 100% তার নাম ভালোবাসা। পৃথিবীতে যদি সত্যি অমূল্য কিছু থেকে থাকে যা কখনোই কখনোই যে যার খাটিস্য কখনো শেষ হবার না তার নাম অবশ্যই ভালোবাসা। পৃথিবীতে যদি কোনো জিনিস টিকে যায় থেকে যায় অমিলন হয়ে অমলিন হয়ে থাকে তার নাম ডেফিনেটলি ভালোবাসা। সেই ভালোবাসার সাক্ষাৎ অফকোর্স তুমি পেয়েছো ফরহাদ, সেটার মূল্যায়ন আমাদের চোখে অবশ্যই আছে। পৃথিবীতে কিছু থাক আর না থাক, কিছু এক্সিস্ট করুক আর না করুক, তোমার ভালোবাসা, তোমার চাওয়া, তোমার ভালো চাওয়া, তোমার ভালোবাসার মানুষকে নিয়ে বেঁচে থাকার এই যে নিখাত চাওয়া সেটি অবশ্যই প্রশংসার দাবি রাখি। অবশ্যই এই ভালো লাগা এই ভালোবাসাকে আমরা শ্রদ্ধা জানাই, কিন্তু অবশ্যই আমরা চাইব না কোনো ভালো লাগা ভালোবাসার হাত ধরে এমন কিছু ঘটে যাক যা কোনোভাবেই ভালোবাসার সাথে মানানসই না। অনুষ্ঠান শেষ করতে হবে, কি চাও তুমি বলো? অনেক তো
অনেক বলতে চাই, ভালোবাসা অনেক দিন আমার সাথে কথা বলতে
চাই। কথা বলো তুমি, ফোন দাও, তার নাম্বার আছে তোমার কাছে? তো
ওর বাসার নাম্বার আছে, ওর নাম্বার বন্ধ করে দিয়েছে।
দেখো এই উদ্যোগটা আমি স্টুডিও থেকে নিজেই সরাসরি নিই, আজকে স্টুডিও থেকে সরাসরি উদ্যোগটা নিয়ে নিয়ে পেছনে কারণই হচ্ছে যেহেতু তোমাদের একটা প্রসেসের ভিতর দিয়ে তোমরা যাচ্ছ, অলরেডি তোমার কাছে প্রথম দফার সেপারেশনের কাগজ এসে পৌঁছেছে, সাইন বাই ইয়োর ওয়াইফ রাইট, দোলনের সিগনেচার সহ। সো সিগনেচারটা ইন্টেনশনালি করা নাকি আনইনটেনশনালি করা? সিগনেচারটা দেওয়ার সময় তাকে মানসিকভাবে প্ররোচিত করে করা নাকি স্বেচ্ছায় সে সিগনেচারটা করেছে, এটা হয়তো প্রমাণের দাবি রাখে, কিন্তু একটা পেপার যেহেতু এসেছে একটা প্রসেসের ভিতর দিয়ে যাচ্ছে যেহেতু, তো এই জিনিসটাকে নীতিগতভাবে আমি হাতে সাম আমার চ্যালেঞ্জ করার কোনো এখতিয়ার নাই। তুমি হয়তো বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি, আইদার তোমাকে হয়তো বলারও প্রয়োজন পড়তো না। আমি লিটারেলি এ ধরনের কোনো সিচুয়েশনে পড়লে আমি স্টুডিও থেকে কথা বলার চেষ্টা করি, আর আমি তোমাকে বারবার বলছি যে তোমার চোখে ভালোবাসার যে ঝলক আমি দেখেছি ফরহাদ, তোমার মনের মধ্যে যে আকুতি দেখেছি মেয়েটির জন্য, তোমাকে যেভাবে কষ্ট পেতে দেখছি, বুকের ভিতরে ছটফটানি দেখতেছি, সে মেয়েটিকে কাছে পাবার জন্য, সে মেয়েটির ভালোত্বের জন্য নিজের সবকিছুকে তুমি বেসামাল করে দিতে চাও, বিলীন করে দিতে চাও তার সত্তার কাছে, যে অনুভূতির রিয়াকশন আমি কাছ থেকে দেখছি, ডেফিনেটলি আমি তোমার জন্য যতটুকু করণীয়, আমার জন্য এর জন্য কারো মানুষের পা ধরে কাঁদতে হয় তাতেও আমার কোনো দ্বিধা নেই। আমি অফকোর্স আমি তোমার জন্য এক্সট্রিম লিমিট পর্যন্ত যেতে চাই, বাট কথা একটাই যে আমি লিটারালি একটা ন্যাশনাল চ্যানেল স্টুডিও থেকে তখনই কথা বলতে পারি যেখানে কোনো কোনো রকমের এই ধরনের কোনো হিড্রেন্স নাই, কিন্তু অলরেডি যেহেতু ইটস অলরেডি বিন ইন প্রসেস তাই হয়তো কথা বলার উদ্যোগ আমি গ্রহণ করতে পারি। তবে হ্যাঁ, অফিয়ারে তুমি এখনই ফোনে কথা বলো, ফোন দাও অফিয়ারে কথা বলো, ইফ দে গ্রেড টু টক দেন আমরা হয়তো স্টুডিও থেকে তাদেরকে ফোনে কথা বলতে পারি, কোনো সমস্যা নেই। তুমি চাইলে এটা তোমার নিজস্ব সিদ্ধান্ত আর কি, এটা তোমার সিদ্ধান্ত, তোমার সিদ্ধান্ত, যদি কথা বলতে চাও জাস্ট মেক দেম ফোন, যদি তারা কথা বলতে রাজি হয় আমাদের সাথে দেন অন ইয়ারে তাদের পারমিশন নিয়ে অন ইয়ার আমরা তাদের সাথে ফোনে কথা বলবো। তুমি অফ ইয়ারেই কথা বলো, আমরা তার মধ্যে কিছু টেক্সট বা কিছু ফোন কল নিয়ে নিই। তুমি অফ ইয়ারে কথা বলো যে আমরা একটু কথা বলতে চাই বা আমরা স্টুডিওতে আছি, স্টুডিওতে কথা বলবো, আপনি কি কথা বলতে রাজি আছেন, যদি না রাজি থাকি তুমি তোমার রিকোয়েস্ট তোমার অনুরোধের কথা বলো, যদি তারা রেসপন্স করিস গুড, না যদি রেসপন্স করে তাহলে সেক্ষেত্রে আমাদের এখান থেকে কথা বলার সেই অর্থে সুযোগ থাকবে না। আমরা কিছু ফোন কল নিই, কিছু টেক্সট নিই, অনুষ্ঠানের একদম শেষের দিকে চলে এসেছি। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।
হ্যালো, আসসালামু আলাইকুম।
ওয়া আলাইকুম জি।
জি গুরু, কেমন আছেন?
জি ভালো আছি। কে বলছেন, কোথেকে বলছেন?
আমি নাসিমা মনি, রংপুর থেকে।
মনি, স্বাগত জানাচ্ছি ভালোবাসা বাংলাদেশে।
আপনাকেও স্বাগত। আমি একটু ফরহাদের সঙ্গে কথা বলতে পারি?
প্লিজ কথা বলুন।
হ্যালো। হ্যাঁ ফরহাদ ভাই, কেমন আছো? জানি ভালো নেই, বাট তোমাকে আমি কিছু সাজেস্ট করব। দেখো, ভালোবাসা প্রত্যেকটা মানুষের জীবনে প্রয়োজন আছে, কিন্তু তোমার ভালোবাসা তোমার লাইফের পার্ট অ্যান্ড পার্সেল হতে পারে না, যে ভালোবাসা তোমার জীবনে কোনো ভালো কিছু করতে পারবে না। তো প্লিজ এমন ভাবে কাউকে ভালোবাসিও না যে ভালোবাসাটা তোমার লাইফের একটা হার্মফুল করে ফেলবে। তোমার লাইফে একটা এস্টাডির প্রয়োজন আছে, তোমার জীবনটাকে এস্টাবলিশে নিয়ে যাইতে হবে। আর দেখো, তুমি একটা ভুল কাজ করছো, মানে ভুল একটা কথাও বলে ফেলছো এখানে, যে তোমার ভালোবাসার মানুষটাকে পাইতে গেলে তুমি তোমার মা বাবাকে পর্যন্ত ছাড়তে চাও, বাট তোমার মা বাবা ছাড়া কিন্তু তুমি দুনিয়াতে আসতে পারতা না। সো প্লিজ, আল্লাহ যা করে বান্দা মঙ্গলের জন্যই করে। জানি তুমি তোমার মানুষটাকে অনেক ভালোবাসো, আমিও ভালোবাসতাম, এরকম ঠিক এরকমই একটা জিনিস আমার সঙ্গে হয়ে গেছে, বাট প্লিজ যা হয়েছে, যা হয়ে যাবার ছিল ভুলে যাও। হ্যাঁ, লাইফটাকে ইজি করো, দেখবা সবকিছু হয়ে গেছে।
মনি, অনেক ধন্যবাদ এবং এত চমৎকার ভাবে গুছিয়ে কথা বলার জন্য। আমার জায়গাটা আমি কি মাঝে মাঝে চিন্তা করি আমার পরে কি আসবে এখানে, আমি অলরেডি পেয়ে যাচ্ছি সে মানুষগুলোকে, এর জন্য আমি আশ্বস্ত বোধ করতেছি। কে পাঁচ টাকা তো আমার জায়গায় টেক ওভার করার জন্য কি বলেন ডাকবি তখন তুই, নাকি
গুড়ি
গুরুর স্ত্রীলিঙ্গ গুড়ি? হ্যাঁ, ওটা গুরুমণি, রাইট?
ওকে, গুরুমণি,
গুরুমণি বলে ডাকবি।
হ্যালো।
হ্যাঁ গুরুমণি।
বুঝলাম না।
আমি বলছি যে আমার অনুপস্থিতিতে কাজ চালিয়ে নেওয়ার মতো কোয়ালিটি তোমার আছে, তাই আমাকে এটা তো গুরু এতে সম্বলে সম্বোধন করে, মেঘলা বলছে আপনাকে গুরুমণি বলে সম্বোধন করবে। বাট থ্যাংক ইউ খুব সুন্দর ভাবে গুছিয়ে কথা বলার জন্য, আর থ্যাংক ইউ খুব চমৎকার ভাবে আপনি আমাদের পুরো অনুষ্ঠানটা শুনেন, তাই আমি
থ্যাংক ইউ সো মাচ গুরু আপনাকেও।
আর একটু বলি,
আমি অনুষ্ঠানটা কখনো শুনতাম না, আমার বাসার একটা মেস আছে আর কি, মেয়েরা থাকে, তো ওদের কাছ থেকে ইনস্পায়ার হয়ে আমি আর কি এইসবটা শোনা শুরু করছি, তো ভালো লাগছে আর কি।
আরেকটা আরেকটা ফিডব্যাক দেওয়ার আছে, সেটি হচ্ছে যে আমি যে ইন্টেনশনালি ওকে ওই ওই তথ্যগুলোর দিকে নিয়ে গেছিলাম যেখানে বলতে বলতে সে বলছিল যে বাবা মাকেও পর করে দেব, ভৃত্যের মতো তার বাড়িতে থাকবো।
বিশ্বাস করেন গুরু, আমি জানি না ফরহাদ ব্যাপারটাকে, ফরহাদ ব্যাপারটাকে কিভাবে নিয়েছে।
আমি শেষ করি, শেষ করি, দেন আমি সে বলছিল উচ্ছিষ্টের মতো থাকবো, কোনো কিছুতেই কোনো কিছুতেই কমপ্লেন নাই। দিস ইজ অল অ্যাবাউট ডাইরেকশন, কারণ পৃথিবীতে ভালোবাসাকে এমন একটা জায়গায় নিয়ে গেছে কোনো কিছু তার কাছে ম্যাটার করে না, এর মানে কিন্তু এই না যে তার বাবা মার প্রশ্নে শ্রদ্ধা বোধে কোনো কমতি আছে, এর মানে কিন্তু এই না যে তার আত্মসম্মান বোধেও কোনো প্রবলেম আছে। বাট বিষয়টা এরকম যে এখন তার
গুরু বাস্তবটা অনেক কঠিন। হ্যাঁ আমি বলি, এই ধরনের অন্ধ ভালোবাসার মানুষগুলো না আসলে দেখা যায় কি এট দা লাস্ট মোমেন্ট বাবা মাকে এতটা পরিমাণে কষ্ট দিয়ে ফেলে, নিজের ভালোবাসার মানুষটাকে মানে তার ভালোবাসার অবস্থানটাতে রাখতে গিয়ে, হ্যাঁ মানে দেখা যাচ্ছে যে ভালোবাসার মানুষটাকে ভালো রাখলো, বাট যে ভালোবাসার মানুষগুলোর মাধ্যমে সেই পৃথিবীতে আসছে তাদেরকে ভালো রাখতে পারলো না।
সেটাই অনেক বড় বড় ভুল হয়ে যায়, অবশ্যই তাই। এবং আমি তাকে ওই তথ্যগুলোর কাছাকাছি নিয়ে গেছিলাম ইন্টেনশনালি ওর অবস্থাটা বুঝবার জন্য, যে আসলে ওর অবস্থাটা ওই পর্যায়ে। কিন্তু এটাও সত্য কথা যোগ, এখান থেকে বের হতে হবে, এর কোনো বিকল্প নাই। আচ্ছা পাশে
সবাই মিলে শুনছিলাম আনএক্সপেক্টেড ভাবে, আমি তিনটা নাম্বার ট্রাই করার পরে মানে হঠাৎ করে আমার এক ছোট বোন ওর বইয়ে আপনাদের এই নাম্বারটা সেভ করে রাখছে, তা আবার বায়োলজি বইয়ে।
আচ্ছা আচ্ছা, পাঁচ থেকে যারা কুরাস,
আনফরচুনেটলি বলবো না আপনার ভাগ্যবশত বলবো যে নাম্বারটা পিক আপ করা হয়েছে,
ভাগ্যে আমি পেয়েছি আমার জায়গাতে আমার উত্তরসূরিকে পাওয়া যাচ্ছে,
কারণ ওরা এতটা মানে হ্যাপি
হ্যাপি হ্যাপিয়েস্ট মোমেন্ট গুলো একটু শেয়ার করি, কে কে আছে একটু দেন।
ও ইয়েস, আমি বলছি বলো, এক এক করে তোমাদের পরিচয় বলো।
হ্যালো গুরু, আপনার সঙ্গে কথা বলার খুব ইচ্ছা অনেকদিন থেকে, বাট কখনো পাইনি।
ভাগ্যিস যে গুরু মনে ছিল তোমাদেরকে কথা বলার সুযোগ করিয়ে দিল, রাইট? আর সবচেয়ে জোরে যে হাসতেছে তার নাম কি, তাকে পরিচয় করিয়ে দাও।
গুরু আমি হচ্ছে রুমা লালমনিয়ার থেকে, আমি হচ্ছে রংপুরে বেগম রোকেয়াতে পড়ি।
সবচেয়ে জোরে হাসছিল তার নাম কি?
আমি
কি নাম? রুমা, রুমা বেগম রোকেয়াতে, রাইট?
হ্যাঁ।
ওকে ওকে, সুন্দরীরা অনেক ভালো থাকো।
আচ্ছা
তোমাদের,
থ্যাংক ইউ।
হ্যাঁ
গুরু, আসসালামু আলাইকুম।
ওয়া আলাইকুম আসসালাম, এত পরে কেন তুমি? তোমাদের সাথে কথা বলে আমি খুব হ্যাপি, এই জন্যই তো তোমাদের উদ্দেশ্য করে সবসময় কথাগুলো বলতে নাম। আপাতত বিদায়। ভালো থেকো, ভালো থেকো, বাট কষ্টে মন পড়ে আছে ফরারের দিকে, তোমাদের ভালো থাকায় ভেসে যেতে পারছে না আনফরচুনেটলি। নেক্সট ফোন কল, হ্যালো সালাম আলাইকুম। ফরাদ, ফোনে কি কোনো রেসপন্স পাওয়া যাচ্ছে? যখন এইসব তথ্যগুলো চলে যায়, অনেক না বলা কথা যখন পৌঁছে যায় কারো না কারো কাছে কোনো না কোনো ভাবে, তখন অনেক কিছুই কিন্তু সহজ হয়ে যায়। আমি এরকম কিছুর অপেক্ষায় বা আশাতেই থাকলাম, বাট আই এম সরি ডিয়ার, কারণ ন্যাশনাল চ্যানেল, আমি যে কোনো জিনিস চাইলে যে কোনো কিছু করতে পারি না, ইউ আন্ডারস্ট্যান্ড না? ওকে, সালাম আলাইকুম।
হ্যালো, আসসালাম আলাইকুম।
ওয়া আলাইকুম আসসালাম জি, কে বলছেন, কোথা থেকে বলছেন?
ইনফরমেশন থেকে বলছিলাম, আমার নাম,
আপনার নাম?
ড্রপ করেছে আনফরচুনেটলি, আমরা অন্য একটা কলেজে আছি।
আসসালাম আলাইকুম। আসসালাম আলাইকুম। জি কে বলছেন, কোথা থেকে বলছেন?
আমি খুলনা থেকে মাসুমিল্লা বলছি।
মাসুমিল্লা, আমাদের আজকের অতিথি ফরহাদ ও জীবন, জি প্লিজ।
আপনাদের এই লাভ গুরু অনেক আগে থেকে শুনি, কিন্তু আপনার সাথে কথা বলবো এরকম তো সময় পাই না, আর একটু আপনার শোনার কোনো আপনাদের সময় হয় না, এর জন্য আজকে অনেক সময় ধরে ট্রাই করতে আপনার সাথে কথা বলার জন্য।
জি প্লিজ বলুন। জি বলুন, খুলনা থেকে বলছেন, রাইট? খুলনা কিন্তু খুব পছন্দের একটা জায়গা আমার, যেখানে সবসময় আমার মন হাতছানি দেয় ওখানে যাবার জন্য, দারুণ গোছানো পরিচ্ছন্ন একটা শহর। জি প্লিজ কিছু বলুন।
আপনার খুব ভালো লাগে, আপনার খুব পছন্দ হয় আপনার কথাগুলো,
এটাও ড্রপ করছেন।
ওকে নেক্সট ফোন কল, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।
হ্যালো, আসসালামু আলাইকুম।
ওয়া আলাইকুম আসসালাম। কে বলছেন, কোথা থেকে বলছেন?
গুলাল হাদিস রংপুর থেকে। নাম বলছিলাম
রংপুর থেকে।
নয়ন, নয়ন গুরু।
নয়ন, কি খবর ভাই, কেমন আছেন?
জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন?
হ্যাঁ ভালো আছি। এবং আজকে ফরাদকে নিয়ে অনুষ্ঠান করছিলাম, বাট অনেক ভালোবাসা, অনেক কষ্ট, এখন একেবারেই দেখছেন তো অবস্থা, একদম জীবন মৃতের মতো। তো সবাই মিলে আমরা হয়তো দোয়া করতে পারি, মন থেকে চাইতে পারি যে স্রষ্টা যেন তাকে সাহায্য করে, সবকিছু যেন ঠিক হয়ে যায়। যদি কিছু বলতে চান নয়ন।
জি জি গুরু, অবশ্যই। আমি আসলে ফরাদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলবো। আসলে ভাই
আরেকবার বলছি আপনাকে বন্ধু,
0969 বাবা মা ওদের সাথে যোগাযোগ করতে পারি কিনা, কিন্তু যেহেতু এটা একটা প্রসেসের ভেতর দিয়ে যাচ্ছে, অলরেডি ফার্স্ট প্রথম তরফের হ্যাঁ নোটিশটা চলে এসেছে সেপারেশনের জন্য উইথ সিগনেচার অফ দোলন। সো এই ব্যাপারটাকে আমরা কিন্তু চ্যালেঞ্জ করে ফার্দার কোনো ইনিশিয়েটিভ নিতে পারি না, নাহলে হয়তো আমরা কথা বলার চেষ্টা করতাম। তারপর আমরা চেষ্টা করেছি অফ ইয়ারে আমাদের আজকের যে অতিথি বন্ধু ফরাদের মাধ্যমে কথা বলার, কিন্তু তারা কোনো রেসপন্স করেনি। রেসপন্স করলে হয়তো অন ইয়ারে আমরা সরাসরি তার সাথে কথা বলার চেষ্টা করতাম। আমরা অনুষ্ঠানের একদম শেষের দিকে ফরাদের পক্ষ থেকে ডেডিকেটেড করা তার ভালোবাসার মানুষকে একটি গান, ইনফ্যাক্ট তারই গাওয়া গান, রাইট?
জি গুরু,
একটু শুনি তো। যে গানটা অনেক ভালো লাগা নিয়ে শুনতে মন চাচ্ছিল, বাট এখন যে অবস্থায় তুমি শোনাচ্ছ সেটি হয়তো কষ্টের কারণ হয়ে গেছে। শুনি তাও তোমার ভালোবাসার মানুষের কণ্ঠে গাওয়া এই গানগুলো যেহেতু তোমাকে এখন যে গান রেকর্ড করে সে প্রায় শুনতো, এবং যেগুলোই হয়েছে তার জন্য এখন কষ্টের অনেক বড় কারণ হয়ে গেছে। এগুলো কি এখন সবসময় শোনো তুমি? এগুলোই তো তোমাকে আরো পাগল করে দেবে, বাচ্চার কিচ্ছে নাই। আমি তো তখন এসব নিয়ে কোনো কথা বলতে চাইনি, যেটা মনি নামের মেয়েটি খুব যথার্থই বলেছে, সবাইকে পর করে দিবে, যে বাপরে ভালোবাসো পর করে দিবে, যে বাপ তোমারে ভালোবাসে পর করে দিবে। তোমার ভালো লাগা তোমার মন্দ লাগার জন্য রাস্তায় নামায় দিবে সেই মানুষগুলোকে, যারা তোমাকে ভালোবেসে বাড়ির অধিকার পর্যন্ত নিচ্ছে না সেই ভালো ভাইগুলোকে পর করে দিবে। এত ব্যাড বিজনেস করবে একজনকে পাওয়ার জন্য, সবাইকে পর করে দিবে। যদি সে আসে আলহামদুলিল্লাহ, যদি না আসে বাচ্চা ছেড়ে দিবে। এই মানুষগুলো তোমার ভালোতে ভালো থাকার চেষ্টা করেছে, তোমার মন্দতে কষ্ট পাওয়ার চেষ্টা করেছে, সে মানুষগুলোর কোনো মূল্যায়ন নাই। বলো ফরহাদ, কোনো কিছু মূল্যায়ন নাই, শুধুই তুমি, তোমার ভালো লাগা তোমার মন্দ লাগা, আর নোবডি, মানে আর যেগুলো আছে সেগুলো কিছুই না। এরা তো তোমার বিরুদ্ধে চারণ করতে পারতো ফরহাদ, এরা সবকিছুতে তোমার অপোজিট ডিরেকশনে থাকতে পারতো, কিন্তু সবকিছুতে ভালোতে মন্দতে, ভালো লাগাতে মন্দ লাগাতে সবসময় তোমার পাশে থেকেছে। এদের কোনোই দাম নাই। তুমি যদি একে পাও আলহামদুলিল্লাহ, একে সাথে নিয়ে সুখী হও, জীবনটাকে অনেক বড় করে বাঁচো, আমরাও চাই ফরহাদ। আনফর্চুনেটলি যদি নাই আসে, সে যদি পারিবারিকভাবে তাকে যদি ব্ল্যাকমেল করে হোক, ইমোশনালি ট্র্যাপ করে হোক, যোকে একে কনভিন্স করে ফেলতে পারে, আর ইও যদি কনভিন্সড হয়ে যায় তাহলে তুমিও কি বাচ্চা ছেড়ে দেবে নাকি তুমি তোমার তোমার তখন সময় আসবে টু গিভ সাম রিটার্ন টু ইয়োর ফ্যামিলি অ্যান্ড ইয়োর ব্রাদার্স এজ ওয়েল? তাই কি হওয়া উচিত না? এত স্বার্থপরতা কি ঠিক হবে, সহ্য হবে?
গুরু, আমি আমার বাবাকে সবচেয়ে বেশি ভালোবাসি।
সো
আমি
কোনো কিছু তোমার বিরুদ্ধে যায়নি, কখনোই তুমি তোমার বিরুদ্ধে দাঁড়ায়নি,
আমার বিরুদ্ধে যায়নি, আর
তাদের হাত ধরতে পাদের ধরতে কখনো দ্বিধাবোধ করেনি শুধু তোমার সুখের জন্য। সো যদি আসে তো আলহামদুলিল্লাহ, যদি না আসে তাকে যদি এত সহজে পারিবারিক ভাবে ব্ল্যাকমেইল করে হোক যেভাবে হোক কনভিন্স করে ফেলতে পারে তো তুমি কতদিন নিজের জন্য বাঁচা ছেড়ে দাও, তাদের জন্য বাঁচতে চেষ্টা করো, স্পেশালি ফর ইউর ফাদার। দেখো পৃথিবীতে যদি এরকম সিস্টেম থাকতো যে তুই এতে শান্তকে 500 বার মরতে হবে, মরার স্বাদ নিতে হবে, তুই তোর বাপরে রিটার্ন পাবি, আমি তাতেও এই রিক্সটা নিতাম। বাপ, তুমি যেমন বলতেছো না আমার জন্য এত বড় একটা জিনিস, প্রথম 6 মাস আমি শুধুই চেয়েছি সবকিছু ধ্বংস হয়ে যাক, সব মরে যাক, ধ্বংস হয়ে যাক, উড়ে যাক, পচে যাক। পরে ইন্টেনশনালি বাপের স্মৃতি যেন মাথায় না আসে, সন্তান টন্তান পর্যন্ত এরকম চিন্তা করেছি সব শেষ হয়ে যাক, আমার নাই কারো কিছু থাকতে হবে না, এই টাইপের একটা ডিজাস্টার মন মানসিকতার ভিতর দিয়ে যাচ্ছিলাম। পরে ইচ্ছা করে বাপকে ভুলতে চেষ্টা করেছি, নাহলে আমি দেখতেছি যে আমার সবকিছু উলট পালট হয়ে যাচ্ছে। এত ভালোবাসি বাপটারে আমার, এত ভালোবাসি। তো বাপের ভালোবাসা কি, বাপ আর সন্তানের ভালোবাসার কেমিস্ট্রিটা কেমন হতে পারে আমি কাছ থেকে বুঝেছি। বাবা মারা যাওয়ার পরে কিছু কাগজপত্র ঘাটতে গিয়ে আমার বড় ভাই দেখে বলতেছেন যে তাওয়াফ করতে গিয়ে হজের সময় সবার নামে একবার করে তাওয়াফ করা, একজনের নামে 2 বার, তোমরা কি জানো সেটা কি? সব ভাই বোন অবলীলায় বলছে অফকোর্স সেটা এতেশাম, কারণ এটা অলিখিত বা লিখিত ছিল যে এতেশামকে সবচেয়ে বেশি ভালোবাসে তার বাবা। তো এত কিছুর পরেও আমি দুনিয়াতে যাকেই যত বেশি ভালোবাসি না ভালোবাসার ঠেলায় মরে যাই, বাট ডেফিনেটলি আমার বাপের সম্মান যেখানে এতটুকু কমে যায় সেখানে কম্প্রোমাইজ করার কোনো সুযোগ নাই আমার ক্ষেত্রে। তাই হওয়া উচিত ভাবছেন, তাই হওয়া উচিত। এই জন্মে কাউকে কখনো কোনোদিন ক্ষমা করতে পারবে না, অফকোর্স। এত বেশি স্বার্থপর হওয়া মনে হয় উচিত হবে না। এত বেশি স্বার্থপর হওয়া আসলে উচিত হবে না। আমরা অনুষ্ঠানের শেষ দিকে বিদায় নিতে যাচ্ছি।
অনেক বন্ধুরা আমাদের সাথে আছেন, টেক্সট করছেন অনেকে, অনেকে কমেন্ট করছেন, কিছু টেক্সট অ্যান্ড কমেন্ট পড়তে চেয়ে আছেন আমাদের সাথে। মুনতাহা বৈশাখী লিখেছেন, গুরু আজকের গল্পটি কোনোদিন ভোলার মতন না, এই সুন্দর ভালো লাগার গল্পটা ওনার কাছে অনেক ভালো লেগেছে। নুরুল আমিন লিখেছেন যে অন্যের জন্য নিজের জীবন নষ্ট করা বোকামি ছাড়া আর কিছুই নয়। আছেন আমাদের সাথে হিমেল খান, স্পর্শ আছেন, আছেন এই মুহূর্তে আমাদের সাথে নিশু, নিশি রহমান আছেন আমাদের সাথে, এবং যুক্ত হয়েছেন রিফাত হোসেন মারুফ। ওকে, আছেন এই মুহূর্তে আমাদের সাথে মোহাম্মদ সুলাইমান লিখেছেন, ওকে গুরু ওর জায়গায় যদি, আচ্ছা আচ্ছা, মানে নিজেকে বসাতে চেয়েছেন ওই জায়গাটাতে, আজকের বন্ধু জায়গাটাতে। এবং মোহাম্মদ রাসেল শেখ আছেন, লিখেছেন যে আজ নিজেকে নিয়ে অনেক চিন্তা হচ্ছে, অ্যান্ড আছেন নুসরাত জাহান তানহা, এই মুহূর্তে আছেন আমাদের সাথে তারেক রহমান, এবং আছেন ইমরান। ওকে, আমাদের অনিয়ারের নাম্বারটা চেয়েছেন, আপনাকে বলছি 09611904904, অ্যান্ড আছেন আমাদের সাথে সোহানা আক্তার, সোহেল আহমেদও যুক্ত হয়েছেন আমাদের সাথে। ওকে বন্ধু, ছোট্ট একটা বিরতি নিচ্ছি এই মুহূর্তে, সাথেই থাকুন, কোথাও যাবেন না, ফিরে আসছি একটু পরে।
দূরে দূরে মেঘ যাচ্ছে, পুরে মন মেলল প্রীতি দুদানা, দূরে দূরে মেঘ যাচ্ছে, পুরে মন মেলল প্রীতি দুদানা। জানি তেমন তা জানি না, জানি তেমন তা জানি না, জানি না তেমন তা জানি না, জানি না জানি না।
আমরা কিছু ফোন কল নিব। দ্য ফার্স্ট ফোন কল, হ্যালো, সালাম আলাইকুম। সালাম আলাইকুম।
জি আসসালাম আলাইকুম।
জি স্বাগত জানাচ্ছি আপনাকে ভালোবাসা বাংলাদেশে। জি জি জি, ফরাদের ভাইয়া
বলছেন।
আচ্ছা আচ্ছা, ফরাদের বড় ভাই বলছেন। জি স্বাগত জানাচ্ছি আপনাকে, আপনাদের কথাই বলছিলাম।
অনেক ভালোবাসি, ও আসলে কষ্টে আছে, অনেক কিছু আছে এখানে ও বলে নাই। আসলে
রেডিওর ভলিউমটা কাইন্ডলি একটু কমিয়ে দিন।
আপনার
বাবা কি আছেন এখন? আপনার বাবা কি প্রোগ্রাম, উনি কি দেশের বাইরে এখন? ও আছে। জি প্লিজ বলুন, বলুন।
বাইরে আছে।
জি প্লিজ বলুন।
ভাই আর মা তাই মন্দ করতেছে, ওকে একটু হুমকি ধুমকিও দিতেছে খুব। ও আসলে তো বললো না,
আমি কি একটু একটু ফরাদের মায়ের সাথে কথা বলতে পারি?
জি জি
প্লিজ।
হ্যালো।
জি আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম।
জি আমরা আপনার ছেলের সাথে কথা বলছিলাম। আমিও খুব, আমারও আমাদেরও সবারই খুব কষ্ট হচ্ছিল, স্পেশালি এটা তো আর দোষের কিছু না, মন থেকে যদি কোনো মানুষকে ভালোবাসা যায়, মন থেকে যদি তাকে আপন করে নেওয়ার জন্য চেষ্টা করা যায়। কিন্তু আপনাকে আমি একটা কৃতজ্ঞতা জানানোর জন্য বা ধন্যবাদ জানানোর জন্য ফোন দেয়া, যে কোনো অবস্থাতে
আমি অনেক আগেও মনে করেন লাভ গুরুকে অনেক ভালোবাসতাম, ভালো জানতাম, কিন্তু
জি প্লিজ বলুন, রেডিওর ভলিউমটা কেউ কাইন্ডলি একটু কমিয়ে দিন, রেডিওর ভলিউমটা একদম।
আমি মনে করেন অনেক শুনছি এই অনুষ্ঠান, এখন ইদানিং আর কি কিছুদিন ধরে শুনি না, এখন যখন শুনলাম যে ফরাদ নাকি যাবে এই অনুষ্ঠানে, তো আজকে শুনলাম আর কি ফরাদের কথাগুলা। ফরাদকে খালি শুধু ফরাদকে না, আমার ছেলে সন্তান পাঁচজন, পাঁচজনকেই বলছি যে তা কেউ ভালোবাসার পথে পা দিবে না, এই পথটা অনেক খারাপ। সবসময় এই বুঝটাই দিতাম, এখন আমার ভিতরে যে ভয়টা ছিল সেটাই আমার ছেলেকে দুর্বল করে দিল।
তবে একটা বিষয়ের জন্য আপনাকে কৃতজ্ঞতা জানানোর আছে, সেটি হচ্ছে সর্ব অবস্থাতেই, সব অবস্থাতে আপনি সাপোর্ট করেছেন আপনার সন্তানকে।
আমি জানতাম না যে আমার ছেলের এত কষ্ট, ও জন্মের পরে ও মনে হয় কোনোদিন কষ্ট কাকে বলে বলতে পারবে না, কিন্তু এখন যে এই কষ্টটা পেয়েছে এটা আমাদের কাছে অনেক খারাপ লাগে আর কি, অনেক খারাপ লাগে। আর ওর শাশুড়ি পক্ষে ও কালো, কিন্তু ও ওনার কাছে কালো হইতে পারে, আমাদের কাছে তো কালো না, আমার সন্তান আমার কাছে কালো না, আমাদের ফ্যামিলি সবাই ওকে অন্যরকম দেখে, অন্যরকম ভালোবাসে। আমরা অনেক চেষ্টা করছি, ওর আব্বা ফোন কথা বললা ওদের সাথে অনেক আপোষ করতে চেষ্টা করছে, আমি ফোনে কথা বলছি, ওর শাশুড়ি আমাদের বাসায় আসছিল, এখানেও অনেক কথাবার্তা বলা হয়েছে, অনেক অনুরোধ করা হয়েছে, কিন্তু তারা শুনে নাই। তারা আরো এখন ফোনের মধ্যে আমাকে হুমকি দেয় আর কি, আমার ছেলের
হ্যাঁ, আমার ছেলে যদি ওকে ডিভোর্সের পেপারে সাইন না করে তাহলে আমার ছেলেকে খুন করবে। এখন খুনের হুমকি দেয়।
বাংলাদেশের ল এনফোর্সমেন্ট এজেন্সি যারা আছে, বাংলাদেশের বিভিন্ন দপ্তরিক কাজে যারা থাকেন, তারা সবাই শুনছেন, সবাই শুনছেন এই অনুষ্ঠানটি। এত সহজ না যে ঘটনাগুলোর কথা বলা হচ্ছে, সবাই আমাদের অনুষ্ঠানটি শুধু দেশে না, দেশের বাইরেও সমস্ত জায়গায় ডকুমেন্টেড হয়ে থাকবে। যদি এ ধরনের উদ্যোগ তারা গ্রহণ করে, এ ধরনের পথে যদি তারা পা বাড়ায়, নিঃসন্দেহে নিয়মতান্ত্রিক ভাবেই তারা কিন্তু এটার মধ্যে চলে আসবে। এবং আপনাকে একটা অনুরোধ করার আছে এই মর্মে যে আমার বিশ্বাস যেটি ফরহাদ বলছিল, মেয়েটির জন্য তার যে ভালোবাসা, মেয়েটির জন্য যে আকুণ্ঠ, তার 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 পিছু টান, সেটি যদি ভালোবাসভাবে সবকিছু হয় আলহামদুলিল্লাহ, আমরা সবাই অনেক বেশি খুশি হব। যদি নাও হয়, মা হিসেবে ওয়ান ইয়ারে লক্ষ লক্ষ মানুষকে সাক্ষী রেখে এখন তুমি তোমার মারে কথা দিবা যে তুমি কোনোভাবেই নিজের জীবনটাকে ট্র্যাকের বাইরে নিয়ে যাবে না।
কোনো মাকে যদি ফোন করে বলা হয় যে আপনি ছেলেকে আমি খুন করব, তো সেই মা কি ঠিক থাকতে পারে বলো?
সে তো বটেই, সে তো বটেই, সেই প্রসঙ্গ তো আছে। বাট আমি এখন ফরহাদের কাছ থেকে একটা কথা নিব। ফরহাদ, এই সেই মা সর্ব অবস্থাতেই তোমাকে সাপোর্ট করেছেন, তিনি তো তার সম্মানের কথা চিন্তা করেননি, তিনি তার নিজের ভালো লাগা মন্দ লাগার কথা চিন্তা করেননি। তুমি কি চিন্তা করতে পারো একটা মায়ের জন্য এটি বেশি কতখানি কষ্টের, যে তাকে তার তার কানের সামনে যদি এইভাবে স্ট্রেইট ওয়েতে কেউ বলে যে তোমার সন্তানকে আমরা খুন করব, তোমার সন্তান দেখতে ভালো না, তোমার সন্তান কালো, এসব একটা মায়ের, একটা মায়ের কাছে তার সন্তান হচ্ছে সবচেয়ে সুন্দরতম জিনিস পৃথিবীতে। কার কত বড় কলিজার সাহস যে ধরনের কথা বলবার ধৃষ্টতা দেখায়। কিন্তু দেখো, সেই মায়ের সবকিছু মেনে নিয়েছে শুধুমাত্র তোমার ভালো থাকার জন্য, সবকিছুর সাথে কম্প্রোমাইজ করতেছে যেহেতু ওই মেয়েটার মধ্যে তোমার জান আটকে আছে। তাই
আমি ওর বাবা দেশের বাইরে থেকে আসছে, ওর বাবাকে সব ম্যানেজ করছি আর ওর বাবা তো অনেক রাগী।
সেই মাকে তুমি আমাদেরকে অন ইয়ারে,
আমি ওর বাবাকেও ম্যানেজ করছি। আমি
এই লক্ষ লক্ষ মানুষকে সামনে রেখে তুমি আমাকে কথা দাও আজকে যে ইফ ইট হ্যাপেন্ড সো ডান, তুমি তার সাথে ভালো থাকো, সুখে থাকো। যদি তা নাও ঘটে, নিঃসন্দেহে তুমি এমন কোন উদ্যোগ গ্রহণ করবে না, এমন ভাবে চলবে না যাতে পারে করে এই বাবা, এই মা অথবা এই ভাই যারা তোমার জন্য পাগল হয়ে থাকে, যারা তোমাকে ভালোবাসে, যারা তোমার জন্য কখনো নিজেদের ছোট করতে পর্যন্ত কুণ্ঠাবোধ করেনি, তাদেরকে তুমি কোনোভাবেই ছোট করবে না বা তাদেরকে কষ্ট কষ্ট দেওয়ার কোনো কারণ হবে না। এই কথাটা তোমাকে আজকে কিন্তু দিতে হবে ফরহাদ। এত বেশি স্বার্থপর হওয়া উচিত না, নিজের ভালো লাগার জন্য এত বেশি নিরঙ্কুশ হওয়া উচিত না যে তুমি নিজের ভালো লাগার জন্য সমস্ত কিছুকে ভুলে থাকবে। প্লিজ এই কথাটা অন্তত দাও।
ঠিক আছে বাবা, সবাই ভালো, সবাই যেন ভালো থাকে, সবার জন্য মঙ্গল কামনা করি।
জি, মায়ের সাথে কথা বলো, একটু কথা বলো।
আমি যেটা বলতে চাচ্ছি গুরু, যে আমার জীবনে যে ক্ষতটা সৃষ্টি হয়েছে গুরু, এটা হয়তো কখনো ভোলার না। তবে ক্ষত থেকে যে আগুনটা সৃষ্টি হয়েছে গুরু, এটাও কেউ নিভাতে পারবে না।
অফ কোর্স,
তারা হয়তো আজকে আমাকে আবার
ভেরি গুড,
আমার গায়ের রং দেখে গুরু যেই ভর্ষণা দিয়েছে বা যেই
পায়ের আশপাশে যেন আসার প্রয়োজন মনে করে যে কোন দুঃখে, কোন লজ্জাতে, কোন ঘেন্নাতে এরকম একটা ছেলেকে আমরা পায়ে ঠেলেছিলাম। এক্স্যাক্টলি আমি এটাই চাচ্ছি। এটা কি সম্ভব না?
আমি কিছুদিন আগে একটা লেখা লিখেছিলাম যে সোনার থালা যারা লাচ্ছে মেরে যাচ্ছে, যাক আগামীতে ফিরে আসবে।
জ্বালায় রাখো, জ্বালায় রাখো সেই, এবং মাঝে মারে কথা দাও।
আমি আগুন কখনো নিভবে না, আমাকে
নেভা উচিত না।
আমার জায়গা থেকে এস্টাবলিশ হবই গুরু,
অফকোর্স,
এবং সেই স্বপ্নটাই দেখি আমি এমন জায়গায় দাঁড়াবো আমাকে দেখে মানুষ দাঁড়ায় যাবে। আমি সেই স্বপ্ন,
তাই হওয়া উচিত। মাকে বলো, মাকে বলো, মাকে বলো, মাকে উদ্দেশ্য করে, মা শুনতেছে, কও, মায়ের সাথে কথা কও।
আমার কথা মায়ের কথা সেই, মা আমাকে সেই কথাটাই বলেছে।
ওকে, ডান, ভালো থাকবেন, আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। দোয়া করবেন আমাদের সকলের জন্য, আপনাদের জন্য দোয়া করি, আপনি সুস্থ থাকুন এবং আমাদের বাঁচি বহু বছর বেঁচে থাকুন। জি
গুরু, পরিশেষ একটা কথা।
হ্যাঁ প্লিজ।
যে আমাদের যে সমাজ, যে সংস্কৃতির ভিতরে ভালোবাসাটা যে আসলে একটা পবিত্র জিনিস, এটাকে সবাই নেগেটিভ ভাবে, সবার কাছে একটা রিকোয়েস্ট, যদি কোনো সত্যি ভালোবাসা হয় সে সেটাকে আসলে নেগেটিভ হওয়ার কিছু নেই।
অবশ্যই না,
একটা ভালোবাসা থেকে একটা মানুষ সুখে থাকতে পারে, অর্থনৈতিক বা শারীরিক আদারওয়াইজ দিয়ে কখনোই সুখে থাকা যায় না।
একশোবার পরাদ বিদায় নিচ্ছি
সমাজের কাছে অনুরোধ, ভালোবাসাটাকে লিফ্ট নিয়ে।
তোমাদের মতো ভালোবাসার পূজারীরা থাকলে ভালোবাসা বেঁচে থাকতে বাধ্য, ভালোবাসা ডেফিনেটলি ভালো থাকবে। বিদায় নিচ্ছি, প্লিজ বলো।
পরিশেষে বলে যাই, প্রিয় ভালোবাসা মানুষটাকে আরেকবার।
হ্যাঁ অফকোর্স বলো।
নব সত্যি তোমার অনেক ভালোবাসি, যদি পারো ফিরে এসো, আমি তোমার অপেক্ষায় থাকবো। ভালো থাকো।
আমরা দোয়া করি তুমি আর তোমার বাবু অবশ্যই বাস্তবের মধ্যে অনেক ভালো থাকো, অনেক সুখে থাকো, জীবনটাকে অনেক বড় করে বাঁচো। আর আমার সাথে যুক্ত থাকে বৃহস্পতি শুক্রবারের মাধ্যম সন্ধিক্ষণে যে মানুষগুলো সবাইকে উদ্দেশ্য করে সে একই কথা, চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাঁধবে তোমার মনে, আর বাঁধন হারা হবো আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
এক্স্যাক্টলি বন্ধু, চলে যাওয়ার সময় হয়েছে, যেতেই হবে। ঘড়িতে সময় এখন ঠিক রাত 1:52, অনেকটা সময় অতিক্রান্ত করে চলে এসেছি। আর আজকের অতিথি বন্ধু ফরহাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল, তার ভালোবাসার মানুষ যাতে তার কাছে ফিরে আসে। ভালোবাসা ভালো থাক সব সময়। আর বন্ধু, যেতে যেতে আবারও মনে করিয়ে দিতে চাই যে কীভাবে কানেক্টেড হবেন আর কীভাবে আমাদের এই প্ল্যাটফর্মে এসে শেয়ার করবেন আপনার জীবনের গল্প, সেটা হচ্ছে SMS করবেন, মোবাইল মেসেজ অপশনে যাবেন, এমন অ্যাড করবেন ভালোবাসার বাংলাদেশের সংক্ষিপ্ত রূপ VB, দেন স্পেস দিয়ে আপনার নাম, বয়স, এলাকা এবং ফোন নাম্বারটি উল্লেখ করবেন এবং পাঠিয়ে দেবেন 16260। এই নাম্বারটিতে যত খুশি ততবার। আর ফেসবুকে আমাদের যে অফিসিয়াল ফ্যান পেজটি আছে তার লিঙ্কটি বলছি, www.facebook.com/90.4 Dhaka FM। এখানটিতে আমরা যে পোস্ট আপলোড করেছি আজকের অতিথি বন্ধুর, সেখানটিতে আপনি লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেল শেয়ারও করতে পারেন বন্ধুদের কাছে। এবং পুরো সপ্তাহ জুড়েই এই পোস্টটিতে আপনি অ্যাক্টিভেট থাকতে পারেন, আপনার অ্যাক্টিভিটি চালাতে পারেন। ওকে তো বন্ধু, অনেক অনেক ভালো লাগা, অনেক ভালোবাসা, আর আশা করছি অনেক আশা নিয়েই মানুষ বেঁচে থাকে, আশা নিয়েই এত কিছু। আর অতিথি বন্ধুর জন্য অনেক আশা, অনেক ভালোবাসা, স্পেশালি বন্ধু আপনাদের জন্য। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আবার কথা হবে, সেই কামনায় ভালো থাকুন, অনেক অনেক ভালো। বন্ধুর পথে বন্ধু হয়ে হাতটা ধরেছিলে, মিথ্যে এ বাঁধনে আমার হয়েছিলে। আমি চাই সুখের সাজানো আসল, আমি চাই বন্ধু হয়ে হাতটা ধরেছিলে, মিথ্যে এ বাঁধনে আশ্রয় দিয়েছিলে। বন্ধুর পথে বন্ধু হয়ে হাতটা ধরেছিলে, মিথ্যে এ বাঁধনে আশ্রয় দিয়েছিলে। আমি চাই I'm sorry.